মন মুগ্ধকর হৃদয়ের প্রশান্তি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদের চ্যানেল দর্শকবৃন্দ অনুষ্ঠান হৃদয়ে প্রশান্তি নিয়ে আবার একবার হাজির হয়েছি আমরা আজকেও আপনাদের জন্য আপনাদের হৃদয়ের প্রশান্তি অর্জনের লক্ষ্যে ইনশাআল্লাহ আজকের একটি এমন একটা বিষয় নিয়ে আসছি যেটা অবশ্যই আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা এটা অনুভব করে থাকি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত একটি হাদিস পাক আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের নাম হৃদয়ের প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয়ের প্রশান্তি নসিব করুন। আমরা যে সকল পেরেশানির মধ্যে রয়েছে, কেউ শারীরিক পেরেশানি, কেউ মানসিক পেরেশানি, কেউ পারিবারিক পেরেশানির মধ্যে রয়েছে, অর্থনৈতিক পেরেশানির মধ্যে অনেকে রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠান আমরা কন্টিনিউ দেখতে থাকবো। ইনশাআল্লাহ এক একটি বিষয় নিয়ে আমরা হাজির হচ্ছি, ইনশাআল্লাহ আমাদের হৃদয়ের প্রশান্তি নসিব হবে আর পেরেশানি দূর হবে। আমাদের সাথে রয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী জনাব কামাল আত্তারি হুজুর, আল্লাহ তাআলা আপনার খিদমতকে কবুল করুন। সাথে রয়েছেন মাওলানা মোহাম্মদ আরাফাত কাদেরী, মাশাআল্লাহ আপনাকে মোবারকবাদ। আজকে আমরা যেই বিষয় নিয়েছি সেটা হচ্ছে অন্যের কষ্টকেও উপলব্ধি করুন। আমরা সমাজের মধ্যে প্রত্যেকে কিছু না কিছু কষ্টে আমরা থাকি, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক বা পেশাগতভাবে হোক, আমরা কিছু কষ্টে থাকি, কেউ সুখে থাকে, কেউ কষ্টে থাকে। তো যাদেরকে আল্লাহ তাআলা সুখ দান করেছেন, শান্তি দান করেছেন, তাদের উচিত পাশে যারা প্রতিবেশী বা কলিগ কষ্টে রয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তাদের খবরাখবর নেয়া। এটা ইসলাম আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দেয়। আসলে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, প্লাস এখানের মধ্যে অপরকে বেশি প্রাধান্য দেয়া হয়। তাই আজকে ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী দয় থেকে শুনবো ইনশাআল্লাহ, এক্ষেত্রে আমাদের করণীয় কী, ইসলাম আমাদেরকে কী বলে এবং আমাদের সমাজের মধ্যে কী চলছে। প্রথমে যাচ্ছি আমরা কামাল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ, এক্ষেত্রে আমরা মাদিনীফুল গ্রহণ করব। জি কামাল ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। আজকের বিষয়টা অনেক বড়, তারপরে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। তার আগে বুখারী শরীফের একটি হাদিস শরীফ শ্রবণ করি আমরা
ইনশাআল্লাহ।
হাদিস শরীফ দিয়ে শুরু করি। অন্যের দুঃখ কষ্ট যদি দূর করা হয়, দূর করার জন্য আমাকে আপনাকে ইসলাম কি তাগিদ দিচ্ছে? বুখারী শরীফের মধ্যে আছে হাদিসে মুবারাকে এরকম, তোমরা কুদাত্তকে খাবার দাও,
খাবার দাও,
অসুস্থ ব্যক্তিকে সেবা কর, বন্দি যারা তাদেরকে মুক্তি অর্থাৎ মুক্ত করে দাও, যারা বিভিন্ন ঋণের বোঝায় কর্জের তরে ডুবে আছে তাদেরকে ঋণ মুক্ত কর। হাদিসে মুবারাকা অনেকগুলা কথা আছে, তার মধ্যে একটা কথা এখানে আমি নেব, অপরের দুঃখে ব্যথিত হওয়া, যার কাছে ঋণ আছে যখন পাওনাদার আসে সে লজ্জায় কত না কি কোথায় লুকাবে নিজেকে, সবার সামনে তাকে বেজ্জতি করা হচ্ছে, তার পরিবারের সামনে, এলাকার সামনে, মহল্লার সামনে পাওনাদারও বড় বড় গলা করে বলতেছে। এই কষ্টটা সে বুঝবে যে এই মুসিবতের মধ্যে গেরাতে থাকছে। সেই জন্য অপরের দুঃখে ব্যথিত হওয়া, তাকে সঙ্গ দেওয়া জন্য আমার আপনার উচিত। দেখে আমার একজন ভাইকে আমি বেজ্জতি থেকে যদি বাঁচাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমাকে আপনাকে এই বেজ্জতি থেকে, শর্মিন্দা থেকে হিফাজত করবে। তো এটা একটা অনেক বড় সাইট অপরের ভাইয়ের ইজ্জত রক্ষার জন্য যাদের সামর্থ্য আছে। দেখেন মানুষ অনেকভাবে জাকাত বণ্টন করে, যিনি ঋণের বোঝাই ডুবে রয়েছে সেই জাকাত খেতে পারে। অনেক ইসলামী ভাই পয়সাওয়ালা মালদার আছে, আমরা তাদের দেখেন পাওনাদার প্রতিদিন আসে, লজ্জা লাগে, মানে এমন একটা লজ্জা যেটা ও যে পড়ে না এই গর্তের মধ্যে সে বুঝবে না। সেই জন্য যারা এই কষ্টের মধ্যে আছে, আল্লাহ তৌফিক দিয়েছে, যারা তো অনেক ভাই আছে, তারা যেন এগিয়ে আসি, ওর কষ্টটাকে আমরা দূর করি। দেখেন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, কেউ যদি তখন তাকে সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ওই বন্দার দিল থেকে যে দোয়াটা বের হবে না, মনে করো ওইটা কবুল।
আল্লাহ আকবার, অবশ্যই কবুল।
মানে এই লোকটা আমাকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, পরিবার থেকে যে লজ্জার একটা বোঝা থেকে আমাকে যে মুক্তি দিয়েছে, এই ক্ষেত্রে অপরের দুঃখকে আমরা কি অনুভব করব, এক এটা তো যাবে হয়তো কজ্জর দিকে। আরেকটা আছে অসুস্থ রোগী। দেখেন অনেক ডাক্তার ভাই আছে যারা টাকা না দেওয়ার কারণে হয়তো এই অভাবী রোগীকে চিকিৎসা করে না, ট্রিটমেন্ট করে না, তার এক্সরে যা যা করার এটা করে না। আপনি যখন এই পথের ফতি কইবা তখন বুঝবা এর ভিতরে কি কষ্টটা ছিল ছিল। দেখেন অনেকে কষ্ট পায় না বিদায় অপরের কষ্টটা উপলব্ধিও করার এবিলিটি বা তার আসতেছে না। সেই জন্য মানব সেবা, মানুষের সেবা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে এটা পাওয়া যায়, মানব সেবায় অসুস্থ রোগীর সেবায় সর্বদা এগিয়ে যেত। তো এই ক্ষেত্রে যাদের এবিলিটি রাখে, এই ধরনের মানুষের ডাক্তার বলেন বা কম্পাউন্ডার বলেন, যারাই আছে রোগী, যারা তাদের সাথে ভালো বিহেভ করে। দেখেন আজকে আপনি ডাক্তার, কালকে তো আপনি রোগী হতে পারতে পারেন। আজকে ইনি শরীরের ব্যথায় জর্জরিত, আপনিও তো এই ব্যথায় আক্রান্ত হতে পারেন। তো কারো রোগ দেখে তাকে তিরস্কার না করি, তাকে অবহেলা না করি, বরং দেখে একটা জিনিস খেয়াল করবেন, কারো যদি গায়ে জ্বর হয় ওই রাতটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়, নিন ঘুম আসে না, শরীর ব্যথা, মাথা ব্যথা, মানে অনেক
অসহায়
খারাপ লাগে। তো যেই অসুস্থ সেই বুঝে, এই সময় যদি কেউ তাকে সঙ্গ দেয়, ডাক্তার যদি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, এখন তো ডাক্তার তো চেষ্টা করে যাও, আল্লাহর বান্দা এই টাকা ইনকামের এত ব্যস্ততা কেন? দেখেন রোগীকে ওষুধ দিচ্ছেন ঠিক, কিন্তু আপনার সাথে ওই রোগীর সাথে একটু ভালো বিহেভ করেন, দেখবেন সে অর্ধেক সুস্থ হয়ে যাবে। এখন তাকে একজন আমাকে অভিযোগ করলো, ভাই 600 টাকা ফিস দিলাম, সে আমাকে তো ভালো করে দেখলো না, দিয়ে দিল। কিন্তু রোগীটা আপনার উপর কি হতে পারে নাই, সন্তুষ্ট হতে পারে
না, ওষুধে কি কাজ করবে আর?
এই জন্য সবাই সবার অবস্থান থেকে অপরের দুঃখটাকে উপলব্ধি করে। এই যে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের বাইরে সে লাইন ধরে বসে আছে, নিশ্চয় কষ্টে আছে, আমি তো আসার দরকার নাই।
একটা ভাই যে মুসিবতের মতো পতিত আছে, আমাকে চিন্তা করতে, আমিও তো ওই মুসিবতের মতো
পড়তে পারি।
ওনাকে যে মুসিবতের মধ্যে রেখেছেন বা এই পরীক্ষার মধ্যে রেখেছেন, উনি তো মহান আল্লাহ তাআলা, ওনার হয়তো কর্মফল হতে পারে বা ওনার একটা তরক্কির একটা পথ উপায়ও হতে পারে। তো আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমি ওই মুসিবতের মধ্যে পড়ি নাই, আল্লাহ তুমি এই বান্দাকেও রক্ষা করো, আমাকেও পরবর্তীতে মুসিবতে পড়া থেকে তুমি হেফাজত করো।
না, এটার মধ্যে ফায়দা কি? আপনি সর্বদা সর্বক্ষেত্রে সর্ব অবস্থানে, এটা আমরা অফিসারদেরকে বলবো
যে
যারা বিভিন্ন ফাইল টেবিল নিয়ে বসে আছে, মানুষকে শুধু ঘুরায় সেই মনে করে একটা যে কোনো একটা বিল, গ্যাস বিল বা ওয়াসা বিল বা বিদ্যুৎ বিল বা জমি সংক্রান্ত বা কর সম্পর্ক যে কোনো কিছু হতে পারে, আপনাকে যদি এভাবে ঘুরানো হয় আপনার কেমন লাগবে?
কেমন লাগবে?
কালকে আসো, পরশু আসো,
প্রত্যেকটা ক্ষেত্রে কামাল ভাই এরকম।
আমি প্রতিটি ডিপার একটা করলে বলতো অনেক। তো আমরা মানুষের কষ্টটাকে উপলব্ধি করি। দেখো এই গরম দিন দুপুরে একজন মানুষ ঘর থেকে অফিসে যাচ্ছে, তার যে একটা বদদোয়া, দেখেন আপনি অফিস সিআরে বসে আছেন, মনে করেন আরফাজ সাহেব অফিসার, আপনার ক্ষমতা আছে, আপনি পুলিশ বা আপনি ক্ষমতা দর কিও, আপনি যেমন ইচ্ছে ব্যবহার করতে পারতেছেন, কিন্তু তার দিলের বদদোয়া দিয়ে কিন্তু আপনি বাঁচতে
পারতেছেন।
এই লোকটা সেবক হয়ে বসে আছে জনগণ, এই লোকটার এবিলিটি আছে করার, কিন্তু করতেছে না, ঘোরাচ্ছে, এই জন্য আমরা প্রতিটি মুসলমানের উচিত অপরের কষ্টটা বুঝি। মুসলমান ও কেমন মুসলমান যে অপরকে কষ্ট দেয়?
এটা তো, এরা তো ইসলামেরই শত্রু, এটা দেশেরও শত্রু, ব্যক্তিরও শত্রু। তো আমরা আসলে শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্য ভালো সঙ্গ দরকার, আর অপরের কষ্টকে উপলব্ধি করার জন্য আমার সঙ্গ থাকা দরকার।
যেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে আছে, এরকম তোমরা কাউকে কষ্ট দিও না, কিছু দিতে না পারলে মুস্কি হেসে কথাও বলো, এটা তোমার জন্য সৎকা হবে। মানে আমি আপনার উপকার অর্থ নাই বা এবিলিটি নাই বা ক্ষমতা নাই, আমি পারতেছি না, কিন্তু তাকে সুন্দর হাসির মাধ্যমে সান্ত্বনা দিতে পারি।
সুবহানাল্লাহ
ভাই, আপনি টেনশন করিয়ে না, আল্লাহ আপনার মুশকিল দূর এ বলবে মাশাআল্লাহ লোকটা আমার উপকার করতে না পারলো, আমাকে তো তিরস্কার করে নাই, আমাকে তো নাম হেরম করে উল্টা দোয়া দিয়েছে। তো মুসলমান, মুসলমানের বুনিয়াদ মানব সেবা, অপরের দুঃখে ব্যতীত হওয়া, এটা মুসলমানের মূল বেসিক জিনিস।
রাসূল পাকসাল্লাম প্রাথমিকভাবে তার কাছে এটাই করেছেন, সবার সাথে মিশেছেন, সবার দুঃখে দরদি
ছিলেনের আগে তো এটাই দেখবেন সবার উপকার,
জি
প্রতিটি ক্ষেত্রে উপকার, প্রতিটি মুহূর্তে উপকার।
রাসূল পাকসাল্লাম তো তখন থেকে নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টিও করেন নাই। কিন্তু হুজুর পাকসাল্লাম দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন, কিন্তু এলান করেন না, ঘোষণা দেন না, ঘোষণা দিয়েছেন 40 বছর জাহিরি হায়াতে। হুজুর পাকসাল্লাল্লাহু তাআলা সাল্লাম মক্কায় মুকাররমার লোকদের সাথে, কুরাইশদের সাথে কত বছর থেকেছেন, তারা হুজুর পাকসাল্লাল্লাহু তাআলার কাছ থেকে দেখেছেন, এবং হুজুর পাকসাল্লাল্লাহু তাআলা তাদেরকে সোহবত দিয়েছেন, সঙ্গ দিয়েছেন। তারা যদি বুঝতে পারে, এরপর তারা যখন রসুল পাকসাল্লাম আপন করে নিলেন, তারপর নবুয়তের এলান করলেন
না। আমার নবীর আমলে এক বাক্যে সবাই স্বীকার করত, মুসিবতের যে কেউ পড়েছে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এগিয়ে গেছে, সবার আগে,
সবার
আপনি যে দিক দিয়ে উঠান না কেন সবার আগে। তো এই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি কিয়ামত অবধি উম্মতে মুহাম্মদের জন্য একটা কি মডেল, এটাকে আমরা নকল করি, এটাকে ফলো করি, মানুষকে কষ্ট থেকে কষ্ট দূর করার কাজে ব্যস্ত থাকি, তাহলে লাভ কী হবে? দেখেন, আমি যদি কারো কষ্টে এগিয়ে আসি, আমার কষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক কী হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজটা সবার করা দরকার
মাশাআল্লাহ। আসলে আমরা মুসলমান, মুসলমান শব্দটার প্রতিও যদি লক্ষ্য করি, তখন বোঝা যায় মুসলমান জাতিটা কেমন হওয়া দরকার। শব্দের মানে লঘবী অর্থ যেটা, আবিধানিক অর্থ, সেটার দিকে যদি আমরা খেয়াল করি ইনশাআল্লাহ, এক্ষেত্রে আমরা আরফাত হুজুরের দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ। আরফাত হুজুরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, যে অপরের কষ্টকে উপলব্ধি করা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যদি আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে যখন থেকে প্রকাশ্যত আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তখন থেকে উম্মতদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যেই ব্যবহার এবং যেই শিক্ষা, এটা যদি দেখি আমরা রাসূল কারীম উফর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কথা বলেন, প্রতিটি আখলাক বলেন, প্রত্যেক কিছু উম্মতের উপকারী এবং প্রত্যেক কিছু উম্মতের জন্য, উম্মতের জীবনে একটা আইডিয়াল।
অবশ্যই
তো এখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন পরিস্থিতি এমন ছিল, হয়তো আমরা সবাই জানি যে সেই যুগটা আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অন্ধকার যুগ বলা হতো। কারণ কি?
জি,
সেই যুগটা এমন একটা যুগ ছিল যখন গোত্র গোত্র আপনার মারামারি, অর্থাৎ মানুষের মধ্যে শান্তি সেটা ছিল না, অশান্তির একটা সময়
জি
তখন বিরাজমান ছিল চারিদিকে। এমনকি কোনো মেয়ে সন্তান যদি দুনিয়ায় আসতো, তাকে কিন্তু জীবন্ত কবর দেওয়া হতো। একটা মানুষকে জীবন্ত কবর দিলে তার অন্তরে কীরকম অবস্থা হতে পারে, তার কী করুণ অবস্থা হতে পারে, সে কীরকম কষ্টের মধ্যে পতিত হতে পারে। তো এই জিনিসটা যদি আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগে, অর্থাৎ উনি আসার আগে যে এই অবস্থা বিরাজমান ছিল, এটা নিয়ে তেমন কেউ এটা দূর করার জন্য হয়তো চেষ্টা করলেও হয়তো এটা আমরা রিওয়ায়েতে পাইনি, কিন্তু এটা নিয়ে কি তেমন একটা সমাধান দেখা যায়নি। এটা নিয়ে অর্থাৎ চিন্তাভাবনা, এই যে মানুষের কষ্ট, এই যে জীবন্ত মানুষকে আপনার ফুঁতে ফেলা হচ্ছে, জীবন্ত কবর দেওয়া হচ্ছে, এটা নিয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন আসলেন, এরপর সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আস্তে আস্তে এক একটা বিষয়, যেমন কি গোত্র গোত্র দ্বন্দ্বের কারণে এই যে মানুষের মধ্যে একটা অশান্তি, একটা মানুষের মন্ত্র অন্তর কষ্ট, এই কষ্টটা দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে আস্তে আস্তে মিটমাট করলেন, একটা পরিবেশ, শান্তির পরিবেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করলেন। এভাবে মেয়েদেরকে যে জীবন্ত কবর দেওয়া হতো, এটার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা, বিভিন্ন মর্যাদার ফজিলত আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এক এক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক ফজিলত বর্ণনা করলেন, এরপর এটাও বন্ধ হলো এবং মেয়েদেরকে এক প্রকার নতুন জীবন এবং ইনাদের সম্মান মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন। তো এভাবে যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ রাসূল যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর মধ্যে মানুষের কষ্ট দূর করা এটার অনেক অনেক উদাহরণ রয়েছে।
যে নবীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে যে উম্মতের কষ্ট ব্যতীত হয়, তো ওই নবীর উম্মত আমরা আমাদের কেমন হওয়া আমরা কেমন দেখেন, আমাকে আপনাকে যদি কেউ প্রহার করে আঘাত করে ব্যথা লাগবে, তা আমি যা অপর কাউকে করি তার ব্যথা লাগে না? আমি যে কাউকে ক্ষমতার বলে বেঁধে সবার সামনে তাকে পিঠাই তার উপর ব্যথ আঘাত করি, তাকে যেমন ইচ্ছা তেমন ছটকানি দিই, তার যে কষ্ট হচ্ছে এটা তো উপলব্ধি করি। দেখেন আমাকে কেউ আঘাত করলে আমার ব্যথা লাগে, আমার ভাইকে কেউ আঘাত করলে আমার ব্যথা লাগে, বাপকে কেউ আঘাত করলে আমার ব্যথা লাগে। আর আমার নবী আল্লাহ বলতেছেন আমার নবীর উম্মত যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাচ্ছে।
এই হাদিসে পাকটা স্পষ্ট মানে আসে যে এই কথার মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি, যতক্ষণ না সে তার মুসলমান ভাইকে এতটুকু মহাব্বত করবে, মা ইউহিব্বু লিনাফসিহি, অর্থাৎ সে নিজের জন্য যা কিছু কী করে ভালোবাসে, নিজের জন্য যেটা পছন্দ করে এটা তার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবেন। তো আমরা আমরা কখনো এটা পছন্দ করব না যে আমাকে অন্য কেউ কষ্ট দিক, এটা আমরা কখনো পছন্দ করি না, বা আমার অর্থাৎ নিজে কষ্ট পাওয়া অন্যের কারণে।
এই হাদিসটাকে সার্বজনীন এভাবে বললে কেমন হয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না যে নিজের পছন্দ জিনিস অপর ভাইয়ের জন্য পছন্দ করবে না। এটা যদি দেখেন এখানে মানে যে দর্শক জানা দরকার মাসুদ ভাই, দেখো আমি নিজে সুস্বাদু খাওয়াকে পছন্দ করি, অপর ভাই খেতে পারছে না তার খবর নাই, আমি নিজে আরামায়াসকে লাইক করি ওর দিকে খেয়াল নাই, তাহলে দেখা যাচ্ছে আমরা কোথায় আছি। দেখেন মানুষের উপকার করা, মানুষের দুঃখে ব্যথিত হওয়া, এটাতে ইমানের সাথে কি আছে একটা সুসম্পর্ক আছে। তো এখন আমি যদি কারো জমিন আত্মসাত করি তার দিলের মধ্যে কিরকম একটা ব্যথা, আল্লাহ আপনার থেকে যদি কেউ গড় কেড়ে নেয় এরকম আপনার কষ্টর যদি একটা গড় জমিন যেটা আপনি ক্রয় করছেন তখন ব্যথা কেমন হবে। কেউ যদি মাস্তানি করে ডাকাতি করে অস্ত্র ধরে তার সম্পদটা তার সঞ্চিত বা একটা বাইক মোটরসাইকেল সে ক্রয় করছে নতুন, কেউ চুরি করে নিয়েছে তার দিলের মধ্যে কি
জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে,
এই জিনিসটা যে আপনার উপর যে করতেছে তার উপর ঘটে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সম্মান যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, মানে আজা মুসলমান ফাকাত আজানি, সে আমার কষ্ট দিল, ওমান আজানি ফাকাত আজাল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। তাহলে মুসলমানকে কষ্ট দেয়া, নবীকে কষ্ট দেয়া, নবীকে কষ্ট দেয় মানে আল্লাহ তাআলা কষ্ট দেয়, যে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় সে বান্দা হিসেবে সে দুনিয়াতে কীরকম আর সুখ শান্তি পেতে পারে। তাই আজকে প্রতিনিয়ত কামাল ভাই একটা জিনিস সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখি অপরের মেয়ে এরকম হয়েছে, অপরের ছেলে এরকম হয়েছে, অপরের ভাই এরকম হয়েছে, অপরের সম্মানহানি এভাবে হয়েছে, যদিও সে ততটুক না তার চেয়ে বেশি করে মিডিয়ার মধ্যে আসছে হয়তো, আমি বা আমার ক্ষমতা আছে আমি তাকে সেভাবে আমি লজ্জিত করলাম লাঞ্ছিত করলাম, ওর জায়গায় যদি কামাল ভাই আমি হতাম, আমার পরিবারের কোনো সদস্যের ব্যাপারে যদি এরকম ঘটনা আসতো আমার কেমন লাগতো?
এটা আসলে ব্যাপার কি জানেন, আমরা অপরকে ডিগ্রেড করার জন্য মনে প্রতিযোগিতা লাগছি, বুঝি না এটা, আজকে আমি আমার ভাইকে ডিগ্রেড করতেছি যে ওই অবস্থাটা আমারও হবে, কারণ স্বাভাবিক আপনি যদি কারো উপর জুলুম করেন না ওটার
পরিণাম
পরিণাম ভোগ করতেই হবে।
জি জি,
তো এখানে মুসলমানের মধ্যে আছে কি, মুসলমানের আলামতের মধ্যে অপরের দোষ তালাশ করিয়ে না গোপন করো
গোপন করা,
মানে মুসলমানের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য অপরের দোষ
গোপন করা,
লুকিয়ে রাখো, তালাশ করিও না। এখন আমরা সবাই দুধক হয়ে গেছি, আমরা সবাই সিসি ক্যামেরা হয়ে গেছি, আমরা সবাই শুধু বলি দেখো বাবা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেউ যদি খারাপ বলে আপনার কষ্ট লাগে, আমার কষ্ট লাগে, তো আমি যে অপরের বিরুদ্ধে বলি তার কি কষ্ট লাগে না? তার দুঃখটা কেন বুঝি না আমি? হতে পারে কারো ছেলে খারাপ করছে, তাই বলে তার বাপকে কেন আমি মন্দ বলবো? স্বাভাবিক মেসাল যে আরাফাত ভালো, ও ছেলে একটা হয়ে গেছে মাজাল্লাহ খারাপ, এখন ছেলের জন্য একে যদি কেউ কথা শোনে এর দিলের অবস্থাটা কেমন হবে?
এখন সমস্ত বলছে কেমন হবে, এরকম ছিল জন্ম দিয়েছে কেন?
দেখো বাবা
তার তরবিয়ত শিক্ষা সুশিক্ষা সে দিতে পারে না কেন? বাবাকে
দেখাইতে হবে। একজন বাবা, সব বাবা চেষ্টা করে নিজের ছেলেকে সৎ নেককার ভালো চরিত্রবান গড়ে নিতে, কেউ চায় না নিজের ছেলে ইয়াবক অবস্থায় নেশা বা দুই নম্বর হোক, কেউ চায় না। কোনো মা বাপ যদি জানতো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো, এর ছেলে এটা বড় সন্ত্রাস হবে, বড় সমাজের জন্য বোঝা হবে, আমার মনে হয় কোনো বাপ মা তার দুনিয়া দেখাইতো না যদি জানতো।
দেখেন কোনো খারাপ কাজ অভ্যস্ত, সেও তার বাচ্চা কিন্তু নিজের পেশায় ডাকে না, ওদিকে নিয়ে যায় না, সে ভালো একটা পরিবেশের চেষ্টা করে।
মানুষের দোষ ত্রুটিকে গোপন করি, হাদিসে মুবারাকায়
এসেছে আপনার সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটিকে গোপন করবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়াম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু তার দোষ গোপন করবেন।
এখন আমি বলি, আমি যে অপরের দোষ বর্ণনা করি, আমার কি দোষের শেষ আছে? আমার ব্যর্থতার কি শেষ আছে? দেখো সবাই আমার যখন তুষামুত করে খুব ভালো লাগে, কেউ যদি একজন খারাপ বলে কয় এরে ধর, এরে বান, এরে মার, ভাই আপনার সানে বিহাদিফি করলে আপনার খারাপ লাগে? আপনি যে হাজার হাজার
দোষ করে
মানুষের সানে বিহাদিফি করে ওর খারাপ লাগে না? সেই জন্য আমরা মানুষ একে অপরকে ইজ্জত দিই, একে অপরকে সম্মান দিই, একে অপরকে অবস্থান ক্ষেত্রে তার সম্মান তাকে দেওয়া এটা মুসলমানের দায়িত্ব। আপনি দেখবেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই আসতো, মুসলমানও আসতো অমুসলিমরা সবাই আসতো, আমার নবী তাদের অবস্থান অনুযায়ী তাদেরকে সম্মান দিত। বিধর্মী তাকেও মেহমানদারি করত,
তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি বিচারকে মেনে নিতেন।
এবার চিন্তা করো ইনসাফ নিয়ায় কাকে বলে? এটাই তো ইসলাম। ইসলাম দেখে, ইসলাম এই কোন ধর্মের এটা দেখে না, ন্যায়টা দেখে। মানুষ সবাই সবার সাথে ভালো আখলাক চরিত্র বিহেভ করুক মানুষ, এটাই তো দেখে। সেই জন্য আমরা মানুষের কষ্টে ব্যথিত হওয়ার জন্য সবচাইতে বড় একটা যে জিনিসটা না, একটা মাংসের টুকরো আছে অন্তর অন্তর কলব যেটাকে বলে, এই কলবটাকে নরম করি। দেখেন যে চক্ষু দিয়ে অপরের দুঃখে ব্যতীত হয় না, ওই অন্তরে কিন্তু এই কাজটা কঠিন। যে অপরকে ঠগানো চিন্তা বা ফাঁসানো চিন্তা এই অন্তর যার, এই অন্তর দিয়ে এই কাজটা কিন্তু কঠিন। সেই জন্য স্বাভাবিক মুমিনের একটা সিরত আছে, সে অপরের দুঃখে ব্যতীত হয়, কোমল হয়, নরম হয়, অর্থাৎ সেই অপরকে আঘাত করার অভ্যাস মুমিনের অন্তরে থাকে না। তো আমরা যদি মুমিন বান্দা সিরত যদি নিই, ইনশাল্লাহ আমি আপনি, মানুষ তো মানুষ, কোনো জানোয়ারকেও আঘাত করা আমার দ্বারা সম্ভব হবে, কারণ মুমিন অপরের কষ্টটাকে বদদাইশ
করতে
পারে, এটা সিফত। সেই জন্য আমরা যারা আজকে আসি মদনে, যে দর্শকবৃন্দ, আমি ইসলামী ভাইকেও বলবো, ইসলামী বোনকেও বলবো, এখানে ইসলামী বোনকেও বলি, ইসলামী বোনরা অনেক সময় এমন আছে যারা অপরকে আঘাত বলার সময় এদিক সেদিক তাকায় না, ডাইরেক্ট হামলা করে, এটা ঠিক না। হয়তো বউ শাশুড়িকে, শাশুড়ি বউকে, একে অপরের দিল ভেঙে আখের গর্ত ভেঙে গেছে, মানে শাশুড়ি বউয়ের কষ্টটা উপলব্ধি করে না, বউ শাশুড়ির কষ্ট উপলব্ধি করে না, অথবা স্বামী স্ত্রী কষ্ট উপলব্ধি করে না, স্ত্রী স্বামীর কষ্ট উপলব্ধি করতে চায় না, যার কারণে সংসার ভেঙে তছনছ হয়ে যায়। দেখেন একটা সংসার ভেঙে যাওয়া মানে আছে কি হার, আর রইলো কি?
বাচ্চাদের ভবিষ্যৎটাই আধার আর
কিছুই নেই। সেই জন্য একে অপরের কষ্টে, দেখেন একজন স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত ঘরে কাজ করে, স্বামী
বাচ্চাদের
বা শাশুড়ির সবার দেখে, এখন স্বামী বাগাইয়া যদি যেমন ইচ্ছা তেমন বিহেভ করে, এর অবস্থা কেমন হয়?
খারাপ তো লাগে,
একজন স্বামী সারাদিন বাইরে মেহনত মজদুরি করে ঘরে আসছে, স্ত্রী আইসা তাকে এটা আনো না কেন, অনেক গোলাপ হতে পারে। তো একে অপরকে আমরা কেয়ার করি,
কম্প্রোমাইজ
কেয়ারটেক অর্থাৎ কেয়ার করি ভাই, এর কেস দেখলে তো বোঝা যায় ইয়া কোন মুহূর্তে কোন কথা বলবো, কোন সময় কি জিনিসটা চাইবো, এর দরকার কি। এর স্বামীর মাথা কামড়াচ্ছে, স্ত্রী এসে বলে এটা করে করে নাই, তা আগুনে আরো কি দেয়া হচ্ছে,
কি ডালা হচ্ছে।
এই জন্য দুঃখটাকে শেয়ার করি, অর্থাৎ অপরের দুঃখটা
নিজের
নেওয়ার চেষ্টা করি, যেন আমার দ্বারা সেই তার কষ্টটা দূর হোক। তাহলে কি হবে, আমার আপনার সমাজটা সুন্দর হবে। এখন শুধু বোঝা ডালে গাধার মতো দেখবা, গাধা তো কি বাকি প্রাণী, যত দেশে নড়াচড়া করে হয়তো নড়ে সরে বলে, আমি ভাবতেছি না আখরে সে কি করে দে জানটা ছেড়ে দে। তো আমরা এরকম না হই, অপরের দুঃখটাকে নিজে উপলব্ধি করি, বোঝার চেষ্টা করি, দুঃখ দূর করার জন্য এগিয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমার আপনার
মানে বাস্তবতা উপলব্ধি করা যায়। সেটা হচ্ছে প্রত্যেক মানুষ শুধু নিজের প্রয়োজনটাকে দেখে,
নিজের সুখটাই,
যখন নিজের প্রয়োজন আর নিজের সুখ এটাই দেখে, তখন কিন্তু অন্যের সাথে ব্যবহার কিন্তু স্বাভাবিক, কারণ নিজেরটা চাচ্ছে যখন নিজেরটা পাচ্ছে না, তখনই কিন্তু শুরু হয়ে যায় কি আপনার এর সাথে ঝগড়া বলেন ইত্যাদি বলেন।
এটাই বলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার বাদশাহ যখন জেরুজালেমে সফর, ওই তখন তো গাড়ি ছিল না,
জি
প্রাইভেট কারও ছিল না, গাদা বা ঘোড়া বা উট, তো উট আরবের বাহন।
জি
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকর গোলাম, তখন তো গোলাম চাকরে মনে কর, অর্থাৎ উটের রশি টানে। এখন যারা থানে এসে টানতেই থাকে,
জি
ড্রাইভার শুধু চালাইতেই থাকে মনে করো, তারপরে বর্তমান ড্রাইভিং এর তো কষ্ট তেমন নাই ভাই, এসির ভিতরে বসে টানতেছে, কিন্তু উট টানাটা সত্যি কষ্টদায়ক, মানে মরুভূমির বালুর পথে উত্তপ্ত মরুময় গরমের মধ্যে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিরত দেখেন ফালা বাক করছে, দেখো তুমি তো আমার মুসলমান ভাই, তুমিও কি যতটুকু আমিও
ততটুকু,
তুমি যতটুকু টানবা আমিও ততটুকু টানবা। এখন ইতিহাসের ইয়ার স্বর্ণ করে লেখা আছে ওনাদের জিন্দেগি, কিয়ামত অব্দি অফর দুঃখ শ্রমিকের দুঃখ বুঝা, সবাই ইস্তেকবাল ওয়েলকাম জানাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে, সবাই দাঁড়িয়ে আছে স্বাভাবিক, রাষ্ট্রপ্রধানকে সবাই তো ওয়েলকাম জানায়। তো তৎকালীন যে ধরনের ছিল আর কি, সবাই গিয়ে উটের উপর যিনি আছে ওনাকে ইস্তেকবাল জানাচ্ছে, তাকে উটের উপর, উটের উপর বলে ভাই আমি আমি প্রেসিডেন্ট না, যিনি উটের রশি টান উনি
প্রেসিডেন্ট।
দুনিয়াবাসীকে কি শিক্ষা দিল,
জি
ও সাকর বিলে বলে তাকে বুঝা চাপিয়ে দেওয়া যাবে না, আমি মুসলমান, মুসলমান আল্লাহর
জি
নবীর ফরমান মোতাবেক কি
ভাই ভাই
ভাই ভাই সমান। তো দুনিয়াবাসী এখান থেকে দেখতে পারে না, একজন সাকরের কষ্ট যদি ফারুক আজম অর্ধ দুনিয়ার বাদশাহ যদি উপলব্ধি করতে পারে, ইসলামের শিক্ষা এটাই।
আচ্ছা
আমরা কোথায় এখন, তো আমরা দিছি কাপড়ে সব,
এক্ষেত্রে
তুই সাপ কর ঘরে সব হাড্ডি ফাটিল তুই চাপ কর, এখন এর গায়ে জ্বর দেখো, আমি তাকে রাখছি চাকরির জন্য ঠিক আছে, কিন্তু তার শারীরিক সুস্থতা না অসুস্থতা দেখি না,
নাই
অনেক তো মহিলা আছে যেটা পেপার নিউজও আছে, তাদেরকে মেরে ঘরে যারা সাক সাকরানি তাদেরকে জখম করে দেয়
আল্লাহ,
আগুনের দাগ। ইয়ার তুমি কি হাইওয়ান জানোয়া, তুমি ইনসান না, তোমার মেয়েকে যদি কি এভাবে আঘাত করে, তোমার ছেলেকে যদি কি এভাবে আঘাত করে, তোমার দিলটা যাবে কোথায়?
সে গরিবের ঘরে এসেছে কামাল ভাই, এটা তো তার দোষ না, সে কালো হয়েছে সেটা তো তার দোষ না, এটা তো আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় সৃষ্টি করেছেন যে অবস্থায় পাঠিয়েছেন এটা আল্লাহ তাআলা দয়া,
বেশ
শুকরিয়া আদায় করা দরকার। আমাকে মাল দিয়েছে মানুষের খিদমত করার জন্যে, আর আমাকে সৌন্দর্যতা দিয়েছে দিনের খিদমত করার জন্যে আর গরিবদের প্রতি দরদ দেখানোর জন্যে, এখন আমি যদি এটা নিয়ে নিজের বাহবা ইনকাম করার চেষ্টা করি,
এটাকে এভাবে
জুলুম করি,
সমস্ত মানুষকে আল্লাহ দুনিয়ায় ফাটাইছে পরীক্ষার জন্য,
পরীক্ষার জন্য বাস,
এই যেই হোক না কেন, ধনী হলো পরীক্ষা, গরিব হলো পরীক্ষা, সুন্দর হলো পরীক্ষা, বিশ্রী হলো পরীক্ষা, তা সবাই পরীক্ষা দিচ্ছি,
পরীক্ষা দিচ্ছে জি।
এখন আমার আপনার বিহেভটা কেমন হওয়া চাই, অপরকে দেখেন এই বাইদা ভাই চলে আসছে সাকরের জিন্দেগি,
জি
লেবাস ছেড়ে দিন, তারা খুব কষ্টে আছে। এক, তাদের সাথে ভালো বিহেভ নাই, দ্বিতীয়
ভালো খাবার নাই,
যে ভাওনা এটাও যথাসময়ে নাই।
এখানে মধ্যে কমল ভাই, কিন্তু লেবারের উপরে যারা আছে এরা কিন্তু কেউ পছন্দ করে না, তাদের উপরে যারা আছে তারা তাদের সাথে কোনো খারাপ
ব্যবহার করে,
এরা কিন্তু তারা পছন্দ করে না, কিন্তু নিজেদের লেবারদের সাথে আপনি যেটা বলতেছেন এরকম ব্যবহার করে থাকে, এটা কিন্তু অনেক অনেক দুঃখের বিষয়টা।
এখান থেকে আমাদের ফিরে আসা দরকার
ইনশাআল্লাহ। দর্শকদের দিকে যাচ্ছে একটু, না কি কল করেছেন আমরা দেখি। জি, দু একটা কল চালিয়ে দেন।
শরীফ মাহমুদ হোসেন, মিরপুর, ঢাকা। মাদানি চ্যানেলের অনুষ্ঠানে হৃদয়ের প্রশান্তি, আজকের টপিকস অনেক দুঃখকে উপলব্ধি করুন, এটা আলহামদুলিল্লাহ খুবই যুগোপযোগী একটা টপিকস। কারণ আজকে আমাদের ভিতরে অপরের দুঃখকে উপলব্ধি করা, আরেকজনের দুঃখে দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া, তাকে কিছু সান্ত্বনা দেওয়া, তার সান্ত্বনার সাথে সাথে তার জন্য কিছু উপকার করা, এগুলো আমাদের থেকে উঠেই যাচ্ছে। এই রসম, এই সুন্নতগুলো আমাদের থেকে উঠে যাচ্ছে। আমি আশা করব আজকে মাহফিলের পরিচালক বৃন্দ যিনারা আছেন ওনাদের কাছে এ ব্যাপারে আমাদেরকে মাদানী ফুল দিয়ে ধন্য করবেন। মাদানী চ্যানেলের সমস্ত পরিচালক এবং এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে দিন দিন ইস্তেকামত দান করুন এবং ঘরে ঘরে আমাদের সুন্নিয়ত প্রচারের এই মাধ্যমটাকে চালু করে দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কামাল ভাই, অপরের দুঃখটা আমরা যদি উপলব্ধি করি, প্রত্যেকেই মানুষের ভিতর ফিতরিভাবে স্বভাবগত জন্মগতভাবে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে মানুষ ভালোবাসার লোভী এবং ভালোবাসার ক্ষুধায় সে সবসময় আকাঙ্ক্ষী থাকে। বাচ্চা চায় আমার মা বাবা বড়রা আমাকে একটু ভালোবাসুক, আমার দুঃখটাকে উপলব্ধি করুক, আমি যেটা চাচ্ছি সেটা আমাকে দিক। অনুরূপভাবে স্ত্রী বলেন, স্বামী বলেন, মা বাবা বলেন, ভাই বোন বলেন, প্রত্যেকের একটা আশা থাকে। তো এটা যখন অপর ব্যক্তি এটা জেনে যায়, সেই মোতাবেক যখন তার সাথে আচরণ করে, তখন সে তার খুব কাছে চলে আসে। কিবলা শেখ খাদির আমির আল সুন্নাত আজকে একজন ব্যক্তি হয়ে পুরো 200টার উপরে বেশি দেশে তিনি মাদিনার কাজ ছড়িয়ে দিয়েছেন। কেমনে পেরেছেন? তিনি মানুষের দুঃখে তার পাশে যেতেন, তার একদম দুঃখের সাথী হয়ে তার সাথে চলতেন। তো আলহামদুলিল্লাহ, সে না, তার পুরো পরিবার দাওয়াত ইসলামে ওয়ালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে নিজেকেও সুন্নতের রঙে সাজিয়ে নিয়েছেন, দিনদার হয়েছেন, সেও দিনের খিদমত করছে আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমাদের আসলে এগিয়ে আসা দরকার। আপনি
হাদিসে মুবারাকা,
জি
আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মুবারাক, এরকম যে ব্যক্তি বিধবা,
বিধবা
গরিব
মারা গেছে, জি
অভাবী, অসহায়দেরকে সাহায্য করে, তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ফতে, আল্লাহ তাআলার রাস্তায়। দেখেন এখানে গরিব একটা জাত, বিধবা একটা জাত, অভাবী গরিব একই ধরেন, যার স্বামী নাই, হয়তো ছেলে আছে,
কত টেনশন,
তার অবস্থা কেমন দেখেন? আপনারও স্ত্রী আছে, আমারও আছে, আমরা স্বামী আছি, স্বামী থাকার পরও স্ত্রীর টেনশনের শেষ নেই, সত্যি এটা বলতেছেন। কারণ
স্বামী এক ধরনের টেনশন,
না স্বামী আছে, হতে পারে স্বামী এক মাস অসুস্থ ছিল, ইনকাম করতে পারে নাই, আরে আমাদের পরিবারের কি হবে,
কি হবে,
স্বামী কিন্তু মারা যায় নাই,
ক্ষণস্থায়ী টেনশন,
হ্যাঁ, কিন্তু একজনের স্বামী নাই,
নাই,
তার বাচ্চা আছে বা মেয়ে আছে, তাদের লেখাপড়া আছে, তাদের কাপড় আছে, তাদের চিকিৎসা আছে, তাদের বাসস্থান আছে, অপার অনেক কিছু, ওই মহিলার অন্তরটা কেমন,
কেমন, অনেক ছোট, কেমন।
এই যখন দেখো, আমরা তো আমাদের একটা অভ্যাস, নিজের ইচ্ছাতে কোনো বিধবাকে দান খায়রাতের দ্বারে খারে নাই, যখন ওই মহিলা আসে কিছু পাবার নিয়তে, নিশ্চয় একটা বড় মন নিয়ে তো আসে। দেখে আজকে ওই মহিলার স্বামী মারা গেছে, তার জায়গায় যদি আমি মারা যেতাম, আমার স্ত্রী যদি কারো ঘরের দ্বারে যদি এভাবে
যেত,
যেত, যেভাবে ডিগ্রেড করা হচ্ছে, যাও বাইরে যাও, আর খাম নাই এখানে, যেটা যেটা বলে আর কি, যদি আমার স্ত্রীর সাথে এরকম কেউ আচরণ করে আমার কেমন লাগে, মানে আমি বলছি অপরের দুঃখে ব্যতীত হই, নিজের উপর নি, দেখেন হায়াত মত আল্লাহ তাআলার হাতে, ওটা পরীক্ষা। কিন্তু এই স্ত্রী আজকে যেভাবে অসহায়, আমার স্ত্রী তো হতে পারে,
হতে পারে,
এখানে সমাজ শিখবে কি, সমাজকে শেখানো দরকার কি, প্রত্যেক মুসলমানের দায়িত্ব এই অভাবী বিধবা স্ত্রী পরিবারকে সচ্ছল যারা আছে,
জি,
তারা যেন প্রতিনিয়ত যত এটিমের মাথায় হাত ঢুকানো যত চুল
তার হাতের নিচ দিয়ে
লাগে তত নেকি, একজন দুইটা বাচ্চা তিনটা বাচ্চা অনেক দূর হতে পারে। তো এই বিধবা নারীকে সকল যেটা যারাই আছে
সমাজ
সবার উচিত তাকে সঙ্গ দেওয়া, তাকে এমন ভাবে এস্টাবলিশ করে দেওয়া তার অভাবই না থাকে,
অভাবই না থাকে।
দেখেন মনে করে আমার আপনার সমাজে একজন বিধবা আছে, একশো জন লোক আছে, একশো জন লোক চাইলে কি এরে কি সংসম্মত করে দিতে পারে না?
বরাবর
সবাই পারে, কেউ যদি নিজের চারটা ছেলেকে লেখাপড়া করায় স্বচ্ছ লাগতো বলে না তোমার একটা ছেলেকে দায়িত্ব পাওয়া লাগে আমি নিলাম, আরেকজন বললো তোমার একটা ছেলের খাবারের দায়িত্ব আমি নিলাম, আরেকজন বললো তোমার ছেলের চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, তোমার এভাবে যদি সবাই এগিয়ে আসে এর কি অভাব থাকে?
অভাব থাকে না, এবং আমার যখন দুঃসময় আসবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া নসিব
হয়ে যাবে। এই জন্য দেখেন মানুষের সহযোগিতার হাত প্রতি মুহূর্তে বাড়ায়।
জি
লাভ কি, আমি সর্বক্ষেত্রে যদি মানুষের সহযোগিতা করি
জি,
যে সময় আমি মুসিবতে পড়ব কেউ নাই তখন খোদার পক্ষ থেকে গায়েবি মদদ আসে।
আপনার মাদানীফুল থেকে কামাল ভাই আমি আরেকটা বিপরীত সাইডে যাচ্ছি, যে যে বিধবা নারী আজকে অসহায় অবস্থা, তো এই অবস্থায় এখন আমাদের যারা স্ত্রীরা আমাদের বোনরা আমাদের মারা পড়ে নাই হয়তো তার জন্য এরকম আসতে পারে, তার স্বামী এখন আছে, শুকরিয়া আদায় করা দরকার, স্বামীকে সহযোগিতা করা দরকার। আল্লাহ আমার অর্ডার সম্পদ আমি কী করবো, আমার স্বামী যদি না থাকে, স্বামী যদি চলে যায় তখন আমি বাচ্চা নিয়ে ইত্যাদি নিয়ে আমি তো একটা অসহায় অবস্থা হয়ে যাব। তো স্বামীকে কদর করা দরকার, স্বামীকে টেনশন না দেওয়া দরকার, স্বামীর কষ্টকে একটু উপলব্ধি করা দরকার। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় শুকরিয়া করা দরকার, যাতে সেও বিধবা না হয় আর স্বামীও যেন বিপত্তিক না হয়, অর্থাৎ স্ত্রী হারা না হয়। সে যেন এক এটাও একটা নিয়ামত, পরিবার একটা নিয়ামত, স্বামী স্ত্রী এটাও নিয়ামত। আল্লাহ তাআলা এদেরকে আমাদেরকে
হাদিস শরীফও আছে এরকম, মনে হয় কিতাবে আছে এরকম, যে একজন নেককার স্ত্রী পেয়েছে দুনিয়ার যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত স্ত্রী, তা ঘরে সুখ তো আসল।
জি জি মাশাআল্লাহ,
তো যেন সুখ দেওয়া দরকার,
জি
স্বামীকে সুখী রাখা দরকার সর্বক্ষেত্রে,
আমাদের যা কামনা হয় সেটা যেন শরীয়ত মোতাবেক হয়,
জি
অতিরিক্ত যেন না হয়। আল্লাহ তাআলা অপরকে টেনশনে রাখা থেকে আমাদেরকে হেফাজত করুন। জি আরফাত হুজুর, আমরা একটি কলের দিকে যাচ্ছি, এরপর ইনশাল্লাহ আপনার কাছে আসছি। জি পরবর্তী কল চালিয়ে দিন।
ঢাকা জেলার নাম মোহাম্মদ ওয়াসিম। আমাদের মাতানি ছিলেন, আমি দেখি অনেক ভালো লাগে, সবসময় আমল করতে চাই, কাছে তো নামাজ পড়তে চাই, সে আল্লাহ কবুল করে দোয়া করবেন
ইনশাল্লাহ। জি নেক্সট কল।
আমি মকবুল হাসান বলছি ধনবাড়ি টাঙ্গাইল থেকে। আমাদের মাতানির চ্যানেল অনুষ্ঠানটা আমার কাছে খুব প্রিয়, আমরা বাসায় পুরো দিনই প্রায় দেখি, আজকেও দেখতেছি, খুব ভালো লাগতেছে। আজকে আমার প্রিয় দুইজন মানুষকে দেখতে পাচ্ছি, তারা যে মাতানির ফুল গুলো দেয় সেগুলো আমি খাতায় লিখে রাখি এবং সেগুলো খুব আমি পালন করার চেষ্টা করতেছি। তো এই অনুষ্ঠানটা কামাল ভাই আমার সাথে ইচ্ছা ছিল যদি কথা বলতে পারতাম মনে একটু প্রশান্তি পেতাম, এরকম অনুষ্ঠান যেন দীর্ঘস্থায়ী হয় এটা মনে প্রাণে আল্লাহর কাছে কামনা করি এবং আপনাদের কাছে আমরা দোয়া করি যেন সুস্থ হয়ে দেখতে পারি, এই দোয়া করবেন।
আমিন আমিন। ঠিক আমার ভাই কি বলবেন আমার দর্শক?
আমি তো আপনার সাথে কথা বলতেছি, আপনার কথা শুনলাম, আল্লাহ আপনার মহাব্বতকে সালামত রাখুক আর আপনার সৎকায় আল্লাহ আমাদেরকে বেহিসাব মাফ করুক।
আমিন। মাদের যেন দেখতে থাকুন ইনশাল্লাহ। কামাল ভাইয়ের অনুষ্ঠান তো আসেই, যেমন কে আমাদের নিদর্শন এটা কন্টিনিউ চলছে, আর হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠানে কামাল ভাই আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখতে থাকুন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা যেখানে হয় সেখানে চলে আসুন। কিবলা শেখ হাদিকত আমিরের সনদের প্রতিনিয়ত যে রিসালা আমাদেরকে উপহার দিচ্ছেন সেই রিসালা পরে ইনশাআল্লাহ অবশ্যই আমরা আমিরের সনদের সেই বাগানের সুগন্ধি খুশবু আমরা ওই রিসালার মাধ্যমে মুবাল্লিকদের মাধ্যমে ইনশাআল্লাহ পেয়ে যাব, আমাদের সংশোধনের একটা পথ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে জি আরফাত হুজুর,
রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কথা অবশ্যই বলছিলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদের দুঃখ কষ্ট নিজে দূর করার জন্যে এভাবে তিনি অর্থাৎ দেখিয়ে গিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন, এরপর কিন্তু তিনি অনেক সাহাবায়ে কেরামদের কীভাবে ইরশাদ করে গিয়েছেন। একটি হাদিসে পাকে এভাবে এসেছে, কল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আন আখিহি কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ।
সুবহানাল্লাহ।
বলা হচ্ছে যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাই থেকে কোনো দুনিয়াবি মুসিবত থেকে কোনো মুসিবতকে দূর করবে, তো আল্লাহ তাআলা তার কেয়ামতের দিন অর্থাৎ সেই ব্যক্তির কেয়ামতের যে যে মুসিবতগুলো আসবে সেই মুসিবতগুলো থেকে মুসিবতকে দূর করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমরা একটু করে যদি দেখি আমাদের আশপাশ, আমাদের আত্মীয় স্বজন বলেন, আমাদের প্রতিবেশী বলেন, আমরা চাইলে কাল হাশরের ময়দানে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ তাআলার দয়া হয়, আল্লাহ তাআলার দয়া পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এটা চেষ্টা করতে পারি এবং এটার উপর আমরা আমল করা কিন্তু খুব সহজ।
জি,
আমরা অনেক সময় হয় কি আমরা মুসিবতগ্রস্ত ব্যক্তি আমরা দেখি কিন্তু এটাকে তেমন গুরুত্ব দিই না।
জি,
চোখে দেখছি প্রতিবেশী, একটা প্রতিবেশী যে তার এমন পরিস্থিতি, সে ঠিকমতো খানা খেতে পারছে না, ঠিকমতো তার ঘরে কোনো মেয়ে আছে বিবাহ দিতে পারতেছে না, এরকম অনেক পরিস্থিতি কিন্তু আমরা দেখছি।
জি,
কিন্তু সেটার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে হতে পারে এরকম একটা ফজিলত আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার যে একটা মাধ্যম এই আমলের মাধ্যমে সেটা আমরা অর্জন করতে পারি,
অর্জন করতে পারছি না, প্লাস ওই মুসিবতে আমিও গ্রেফতার হতে পারি।
হ্যাঁ, ওই মুসিবত আস্তে আস্তে।
জি,
জান্নাতবাসীদের কোনো আফসোস নাই,
নাই
কিন্তু একটা আফসোস আছে, জান্নাতে কোনো টেনশন নেই, পেরেশানি নেই, কিন্তু একটা আফসোস আছে। আফসোসটা কি জানেন? জান্নাত আটটা, নিজের আমল অনুযায়ী তাদের কি হবে অবস্থান, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইট ক্লাস পর্যন্ত মনে করো। তো জান্নাতে আফসোস কী হবে জানেন না? জান্নাতে শুধু একটা দিন আফসোস করবে, হায় আমি অমুক টাইমে তো নেক কাজটা করার সুযোগ ছিল, কেন করিনি, এই আফসোসটা তারা করবে, আর কোনো টেনশন জান্নাতে
থাকবে না।
তো বাবা, যাদের আমি বলবো সুযোগ আছে, দেখেন এটা কিন্তু পূর্ব প্ল্যানিং হয় না, এই মানব সেবাটা পূর্ব প্রস্তুতি নিয়ে হয় না, কখন কে মুসিবত, কোন মুসিবত আসে কেউ তো জানে না। তো এই জন্য মাইন্ড এটা রাখা দরকার, আমি সর্বদা মানুষের উপকার
করব।
আজকে রাস্তায়, অফিসে, আদালতে, দোকানে, ব্যবসায়, গড়ে, মানে মাইন্ড এটা কি নি, রাত দুইটায় হোক, গভীর কেউ যদি মনে করো কি হয়েছে রাত গভীরে আমার কাছে সাহায্য চাচ্ছে, রাতে কিন্তু যাও না, আমার সামর্থ্য আছে আমি তাকে কি করি
সহযোগিতা করি,
এই মাইন্ডটা যদি নিয়ে যাই না আমরা।
জি,
কারণ মানুষের যারা পরোপকারী হয় এটা এক প্রকার সৎকা, এটা এক প্রকার সৎকা, মানুষের উপকার করা সর্বক্ষেত্রে। আর এই ধরনের মানুষের মধ্যে সুসংবাদ আছে, এরা মতের সময় ইমানের দৌলত নিয়ে
সুসংবাদ
আছে, এবং এদের জন্য পরকালে এই জন্য মুক্তি আছে, কারণ মানুষকে হেল্প করা, মদত করা এটার নিয়ামত পরকালে। যেমন এখানে আরবাবে দেখেছিলাম কিয়ামতে আল্লাহ মুসিবত দূর করবে, কারণ আজকে আমি যাদের জন্য উপকার করে যাচ্ছি, যাদের সেবায় এগিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা পরকালে আমার মদতের জন্য ফেরেশতার সৃষ্টি করে দেবে, অর্থাৎ একে গায়বী মদত। সেই জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা যারা মুসলমান, প্রতিটি ক্ষেত্রে আমরা এটা উপলব্ধি করি যেন আমার দ্বারায় কেউ কষ্ট না, বরং আমার দ্বারা যেন উপকার
উপকার হয়।
এখানে কামাল ভাই আসলে দুনিয়াবি উদাহরণ দিলে কিন্তু খুব ভালোভাবে আমাদের বুঝে আসে।
জি,
বিষয়টা মনে করেন এরকম যে যখন আমাদের কোনো ব্যক্তিকে স্বাভাবিক এরকম বর্তমানে অনেক দেখা যায়, যদি বলা হয় এখানে যদি 5,000 টাকা জমা দেওয়া হয় সেখানে আপনার 5,000 টাকার বদলে 10,000 টাকা দিবে, অর্থাৎ এরকম কোনো অফার আসলে।
জি,
অথবা এক কথায় কম টাকা রেখে বেশ টাকার অফার যদি কোথাও দেওয়া হয়, এখানে কিন্তু মানুষের অভাব থাকে না, টাকা জমা দেওয়ার অভাব থাকে। এটা কিন্তু আমরা
প্রত্যেকে
হালাল হারাম দেখার কথা, এটা আলাদা কথা, আস্তে আস্তে যারা হালাল বুঝে হালাল দেখে দেখে, কিন্তু এই জায়গায় সবাই কিন্তু চেষ্টা করে সেখানে হাত দেওয়ার। এখন কথা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে, দুনিয়াবী সম্পদের ক্ষেত্রে আমরা যেভাবে নিজেকে একেবারে ব্যস্ত করে নিই এবং সেটার প্রতি যেভাবে আমরা ধাবিত হই, কথা এগুলো তো অস্থায়ী জিনিস, এগুলো সবগুলো অস্থায়ী জিনিস। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার বলা হচ্ছে মাতাউন কলি, ওগুলো একেবারে কলি, কিচ্ছু না, ওগুলো আল্লাহ তাআলার দরবারে এগুলোর কোনো মূল্যই নেই। তো এখন আল্লাহ তাআলার দরবারে যদি এই পৃথিবীর একটা যদি আপনার মশার দানা, মশার ডানা পরিমাণও যদি কোনো মূল্য থাকতো হাদিসে পাক আছে, তাহলে কোনো আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তারা এক ডুব পানিও পেত না। আল্লাহ তাআলার দরবারে এত বিশাল আমরা যেগুলোকে নিয়ামত মনে করছি, ঠিক আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, কিন্তু এটাকে আমরা এত বেশি মনে করে ফেলেছি, এত বেশি গুরুত্ব দিচ্ছি যে আমরা আসল আল্লাহ তাআলা কত আরো নিয়ামত রেখেছে সেই নিয়ামতগুলোকে বিলকুল আমরা ভুলে গেলাম। তো এভাবে আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে আমরা পড়ে গেলাম। তো এখন তো এই হাদিসে পাক যেটা বলছিলাম, হাদিসে পাকের আরও কিছু অংশ বাকি রয়েছে। তো হাদিসে পাকে আরও রয়েছে যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা। দেখুন, আমরা কিন্তু দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির আমাদের ভুল হয় না। দেখুন, নবীরা হচ্ছে মাসুম, নবীগণের ভুল হয় না, নবীগণের ভুল আমরা কল্পনাই করতে পারি না, ওনাদের গুনাহ বলেন ভুল বলে কল্পনা করতে পারি না, কারণ নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মাসুম, ওনারা নিষ্পাপ। আর ওলিগণ যারা রয়েছে তারা মাহফুজ, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কিন্তু আমরা যারা সাধারণ রয়েছি, আমাদের মধ্যে কয়জন আছে যে আমাদের ভুল হয় না? আমাদের ভুল হয়েই থাকে প্রায়,
স্বাভাবিক।
তো যে কোনো ভুল আমরা কেউ চাই না, আমাদের কথার ক্ষেত্রে ভুল হোক বা আমাদের কাজের ক্ষেত্রে ভুল হোক বা আমাদের যে কোনো প্রকার ভুল হয়ে থাকুক, সেই ভুল কেউ অন্য কাউকে বলুক বা প্রকাশ করুক, এটা কিন্তু চাই না যে আমার ভুলটা প্রকাশ হয়ে যাক। আমার এটা কিন্তু আমরা চাই না। যদি আমরা এটা চাই যে দুনিয়ার মধ্যে আমার ভুলটা গোপন থাকুক, তাহলে বলা হচ্ছে এই যে হাদিসে পাক আমরা শুনলাম, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমান দুষ্টকে গোপন করলো, তাহলে বলা হচ্ছে সাতারাহুল্লাহ ফি দুনিয়া, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দুষ্টকে দুনিয়ার মধ্যে গোপন করবে, ফল আখিরাতের মধ্যে দুনিয়ার মধ্যেও আবার সাথে সাথে আখিরাতের মধ্যে। তো দুনিয়ার মধ্যে তো আমরা কেউ চাই না চাই না, আখিরাতের মধ্যে আর কে চাইবে? দুনিয়ার মধ্যে হয়তো আমরা বেশিরভাগ কয়জনের সামনে থাকি, দশজনের সামনে, বিশ জনের সামনে, একশো জনের সামনে, সোশ্যাল মিডিয়াতে গেলে ভিন্ন কথা, কিন্তু আখিরাতে তো সমস্ত মানুষ থাকবে, পৃথিবীর একটা মানুষও বাকি থাকবে না আখিরাতের মধ্যে, যারা থাকবে না। সমস্ত মানুষের সামনে যখন বলা হবে এক একটা আপনার এই প্রকাশ, এগুলো যদি প্রকাশ করে দেওয়া হয়, আজকে যদি আমরা কারো দুষ প্রকাশ করে দিই, কারো দুষকে গোপন না করে, আখিরাতের মধ্যে যদি আমরা সেগুলো আমার গুণে প্রকাশ হয়ে যায়, তখন কেমন হবে?
আখিরাতে কেমন ভাই, সবাই সমানভাবে দেখবে, পিছনে যারা আছে তারা সমানভাবে দেখবে, সামনে যারা আছে তারা সমানভাবে দেখবে।
এখানে একটা লেটেস্ট ঘটনা বলি, এটা ডাক্তার ভাইরা কিছু মনে করিও না, বাংলাদেশে মনে ডাক্তার ভাই কেউ গরিব নেই, মেজরিটি
অনেক টাকা খরচ করে
মেজরিটি না। আমি কি বলতে চাচ্ছি একটু, এটা পিটিকে রিক্সাওয়ালা ছিল, রিক্সাওয়ালা বুঝো
যে
কত টাকা ইনকাম আছে, ছুট্টি ছোট্ট বারাগর কোথাও গিয়েছে, আসার সময় গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট, পাশে ক্লিনিক মেডিকেল, স্বাভাবিক। একজন মানুষ যখন গুরুতর আহত তাকে তো মেডিকেলই নেওয়া হয়,
পাশে যেটা পাওয়া যায় সেটাই
নেয়, এখানে টাকা চিন্তা করা হয় না। এখন লোকেরা জানে না যে রিক্সাওয়ালা ছিল, এটাও তো জানে না, স্বাভাবিক। তার কি কপালে লেখা আছে রিক্সাওয়ালা, ভোটার আইডি হাড়ে কি লেখা আছে রিক্সাওয়ালা ছিল?
না,
ছেলে ছেলে এখন সবাই তাকে মানে সিরিয়াস অবস্থা নিয়ে গেছে। তো মনে করো আলমগীর ভাই ডাক্তার, এই ক্লিনিকে এই সুতাগুলা কত দাম হয় আপনিও ভালো করে জানেন, একটা বেহস করার মেশিন মেরে তাকে আট সেলাই করছে দশ বারোটা। আচ্ছা, একটা সেলাইয়ের দাম ১,৫০০ টাকা, দশটা সেলাই করছে
১,৫,০০০,
বিল দিছে ১,৫,০০০, রিক্সাওয়ালা ছেলে। তো এখন মনে করো আপনি উপকার করার জন্য ফর থেকে নিয়ে গেছেন, আপনি কোনো গাড়ি গেন, আপনি চিনেন না তাকে, আপনার কেন একজন লোক পরে আছে, মানব সেবা এগিয়ে গেছেন আপনি, আপনি তাকে উঠিয়ে দুই চারজন মিলে নিয়ে গেছেন, আপনি ডাক্তারকে বলছেন ভাই আরাম, আমরা একে চিনি না, জানি না। ডাক্তার বলে আমার এগুলোর দরকার কি, আমার টাকার
দরকার।
আল্লাহর বান্দা, আপনি একজন ডাক্তার, একজন অসহায় যার কোনো পিত্ত পরিচয় থাকলো, দরিদ্র, তার সেলাই হয়তো আপনার সুতা গেছে ৫০০ টাকার, ইঞ্জেকশন গেছে ৫০০ টাকা,
জি
১,০০০ টাকা মনে করো, বাকিটা শ্রম আপনার মেধা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তার সেলাইগুলো কি মুক্ত করা যেত না? মাফ করে নেই
একটা রোগীর
না, আমি আমি বলতেছি আজকে যদি সে শুনে হয় তার গায়ে ফুরতেছে, আমিও চাচ্ছি তার গায়ে ফুরুক। তুমি কেমন ডাক্তার? ডাক্তারের ধর্ম কেটা কি? পয়সাওয়ালা গরিব দেখে না, মানব যে কষ্ট তাকে সেবা করবো। এখন এই রিক্সাওয়ালা ভাব আল্লাহ জানে কত জনের দাঁড়ে গেছে, কত জনের কদম ধরছে, আমার ছেলেটা অসুস্থ, দেখো মানব সেবা করবো না আমরা কি খসাই ঘর বানিয়ে রাখবো?
আল্লাহ আল্লাহ, অনেক জায়গায় তো কামাল ভাই এমন দেখা যায় মৃত লাশকে ফেলে তার আত্মীয়স্বজন চলে যাচ্ছে, কারণ আইসিইউতে রাখছে, অনেক টাকা আসছে, সে কীভাবে বিল দিয়ে লাশকে নিয়ে যাবে? টাকা নাই, সে চলে যাচ্ছে,
যেটা একটা বাস্তবতা। মানে মানুষের সাথে এর প্রয়োজন বোঝা আর এর সাথে সহজতা করা, ঠিক আছে? যেই মানুষের সম্পদ রয়েছে তার জন্য এটা কোন কঠিন বিষয় না, তাকে তার সম্পদ রয়েছে, আপনি তাকে যদি বড় বিলও করে দেন তার জন্য আসান সহজ। কিন্তু যে ব্যক্তি গরিব
নাই,
যে দরিদ্র, এই ব্যক্তির জন্য অল্প টাকা সেটাও কিন্তু অনেক কঠিন কষ্টকর হয়ে যায়।
কোনো চিন্তা করে না, আপনি যদি ডাক্তার না হই আজকে যদি ইশারা হইতা, আপনার ছেলে যদি একই পথের ফতি হতো তখন আপনি বুঝতা বাবা পরের অপরের কষ্টটা কি?
এখানে তো এটা হতে পারে
কামাল ভাই, মানুষ মিথ্যা বলে না, কিন্তু ওই মুহূর্তে বড় লোক কখনো গিয়ে বলবে না যে আমি ডিসকাউন্ট করেন না, তার আছে, সে দেওয়ার জন্য টাকাটা ইনকাম করেছে, সে দিবে, আপনি আমি ডিসকাউন্ট করবো না, কিন্তু যার নাই সে অবশ্য বলো আমার নাই ভাই।
এটা
আমি সত্য তাটা একটু মেনে নেই।
এখানে একটা কথা হচ্ছে, যেই ডাক্তার বা যেই ব্যক্তি যে যে জায়গায় আছে, কেন কেউ ডাক্তারিতে বা কেউ এখন যে জায়গায় আছে, সে তার অধীনে যারা আছে, কোনো দরিদ্র ব্যক্তিকে যদি এভাবে কোনো একটা বিষয় চিকিৎসা করতে গিয়ে বা অন্য কোনো কাজ দিতে গিয়ে এরকম যদি সে যতটুকু পারতেছে না তার উপর ততটুকু ঢেলে দেয়, তার উপর ততটুকু আবশ্যক করে দেয়, তো এরকম কি হতে পারে না একদিন? হয়তো হতে পারে আপনার কাছে এখন আপনি কোটি টাকার মালিক, আপনি হয়তো এমন বিপদে পড়তে পারেন আপনার থেকে এক কোটি না দশ কোটি লাগতে পারে, সেই বিপদে আপনি কীভাবে আসানি পাবেন? সেই বিপদে যদি আসানি পেতে হয়, সহজতা পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আজকে এরকম আরেক ব্যক্তির জন্য সহজতা করতে হবে। আপনার হাদিসে পাক আসতেছে, ওয়ামাই ইয়াসসারু আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি এভাবে অন্যের এভাবে দারিদ্র ব্যক্তি এদের জন্য সহজতা করবে না, তো বলা হচ্ছে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে বলেন এবং আখিরাতের মধ্যে অনেক সহজতা করবেন।
সুবহানাল্লাহ।
তো আমরা যদি আমি নিজের জন্য আসলে আমি যদি অন্যের জন্য করি, এটা অন্যের জন্য করছি না, এটা নিজের জন্য। আমি যদি একজন দরিদ্র ব্যক্তিকে আমি যদি হেল্প করি, আপনি এটা মনে করেন না আপনি তাকে হেল্প করতেছেন বা এটা বরবাদ হচ্ছে, এটা নিজেকে করছেন। আপনি হতে পারে তাকে একবার করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে দশ জায়গায় হেল্প করবে, কারণ কি এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা তার প্রতিদান দশটা দেবে। আপনি একটা দরিদ্র মানুষকে একবার যে হেল্প করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য অবশ্যই দশ বার আসবে। বরং আপনার যদি নিয়ত ভালো থাকে, নেক নিয়ত থাকে এর মধ্যে, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্যবার আপনাকে সাহায্য করবে।
আমিন আমিন। জি দর্শক, আপনারা কল করেছেন, জি কল চালিয়ে দিন।
আমি মাদারি চ্যালেঞ্জ দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাদারি চ্যালেঞ্জ থেকে আওয়াজ করতে শিখছি এবং আরো অনেক কিছু শিখেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নামাজে বানার তৌফিক নসিব করুন। জি মাদানি চ্যালেঞ্জের মধ্যে মাশাআল্লাহ ছোট বাচ্চাদেরকে কিভাবে নামাজ শেখাতে হয় সেটার প্র্যাকটিক্যাল গোলাম রসুল কার্টুনের মাধ্যমে, কানিজ ফাতিমা কার্টুনের মাধ্যমে মাশাআল্লাহ শেখানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে সেগুলো দেখার তৌফিক নসিব করুন। জি কামাল ভাই, আমাদের সময় তো শেষের দিকে, দুইটি ডিপার্টমেন্টের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করব, যেগুলোতে গিয়ে মানুষ খুব হয়রানির শিকার হয়। একটা হচ্ছে প্রশাসন, আরেকটা হচ্ছে আমাদের কোর্ট কাচারিতে। এখন এমন দেখা যায় কামাল ভাই, যে বাদী বিবাদী দুজনের মামলা ডিল করছে এক ব্যক্তি, এক উকিল বলেন বা প্রশাসনের লোক একজন বলেন। এখন একটা ব্যক্তি কিভাবে যদি চায় দুজনকে মিটমাট করে দিতে পারে, এরকম ভালো দৃষ্টান্ত বাংলাদেশের মধ্যে আছে, অনেক আছে, কিন্তু এটা হচ্ছে ওই আপনার সাগরের পানিতে বাস এক বিন্দু লবণের মতোই। এখন আমরা কিভাবে আসলে ওখানে আল্লাহ আল্লাহ রসুলের একটা দয়া খুব দ্রুত পেতে পারি, এমন কোনো ফর্মুলা আমাদেরকে যদি শিখিয়ে দেন।
আপনি কি বলবেন আমি আগে থেকে জানতাম না, কিন্তু আমি একটা হাদিস শরীফ বলার নিয়ত করেছি যার সাথে মিল আছে।
সুবহানাল্লাহ। জি
দেখেন, মুসলিম শরীফের হাদিসে মোবারক এটা।
জি
আমার নবী বলতেছে এভাবে, তোমরা একে অপরকে হিংসা করিও না,
হিংসা করিও না। জি
দেখো, আজকে যত একে অপরের কষ্ট কেন অনুভব করি না জানেন? হিংসার কারণে,
হিংসা অহংকার,
অর্থাৎ বাদ দেখে এই কারণে ওর কষ্ট আমি আর উপলব্ধি করতে
আমার কিছু পাইছে
কি দরকার, আমি মাল ফাইলে হইল। তো হিংসা না করি
জি।
হাদিসে আরও আছে, তোমরা দু কাঁধ দেওয়া ছেড়ে দাও মানুষকে। দেখবেন এফ অফিসার বলেন, হঠাৎ বিভিন্ন ধরনের দুকাবাজি কথা বলে হচ্ছে টাকাটা নেওয়ার
জি
চিন্তা করা, মানে মিথ্যা সান্ত্বনা এটা সেটা। আচ্ছা হালসে বারে আছে, তোমরা সিন্ডিকেট বানিয়ে মালের দাম বৃদ্ধি করিও না। আজকে দেখবেন
প্রায় জায়গায় চলছে
মেজরিটি ইয়ার প্রতি ডিপার্টমেন্টে সিন্ডিকেট বানিয়ে অল্প টাকার দাম দশ গুণ বাড়াই দিচ্ছে। আচ্ছা হাদিস শরীফে আরও আছে, তোমরা মিথ্যা বলো না। আপনি দেখবেন আরে ভাই এটার করই এত, এ বলে না এত কসমও খাই। আচ্ছা আরও বলে, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করিও
না।
এই বিদ্বেষের কারণেও দুঃখটা বোঝার তো একেবারে গেছে
সুযোগ নেই,
মানে এ যদি ডুবে দেন আমি খুশি
খুশি,
মানে এমন মনোভাব। তো হাদিস শরীফে আরও আছে, তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। আপনি দেখবেন একজন অসহায় লোক শীতে
কাঁপছে,
আপনার কম্বল আছে দাও না, এই দেখবে না এর খাবার নাই ওই কুদত্ত পরে আছে দাও না, অত মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি দেখবেন আমাদের বর্তমান মেজরিটি মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার অভ্যাস কি
বেশি হয়ে গেছে,
বেশি তামাশা দেখার লোক বেশি
যে
মুখ ফিরিয়ে নেওয়ার লোক। আরও আছে মনে করো আপনি জিনিস একটা কিনছেন না সস্তা, আব্বার সাথে বাইরে হয়েছে, এই গিয়ে বলো তোমাকে আমি আরো বেশি দেব, তুমি আমাকে দিয়ে দেবে। আদি সে বলছে কেউ যদি মাল ক্রয় করে তুমি ওটা তার ক্রয় করিও না, ওই ভাই কিনছে তো তুমি ওর থেকে আবার এটা নিয়ে নিও না, দাওয়াই তোকে আমি লাভ বেশি দেবো তুই আমাকে দিয়ে দে। মনে কর মাল ডেলিভারি দেয় না, এনে চুক্তি হয়েছে চুক্তিভঙ্গ করে দিচ্ছে অ্যাভেলেবেল। ও ভাই আপনি দেখেন এই যে কষ্টগুলা হচ্ছে নিজের উপর নাও না, তখন বুঝবা কেমন। আচ্ছা এরপর আরও বলা হচ্ছে, আমার নয় বলতেছে আল্লাহর বন্ধারা তোমরা একে অপরে বাই বাই হয়ে যাও, বাই বাই। আচ্ছা মুসলমান বাই বাই, মুসলমান একে অপরের প্রতি অত্যাচার করে না। আরো বলে কি, তোমরা একে অপরের বদনামিও করিও না, মানে আজকের অনুষ্ঠানের পুরাই হাত মুসলিম শরীফ হাদিসের মধ্যে, তোমরা একে অপরের বদনাম করিও না। আমি যদি এগুলো তো সব যদি বলতে শুরু করি তাহলে টাইম শেষ। আচ্ছা আরো বলতেছে, যার মধ্যে আমার নয় বলতেছে যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে তো কামিয়াব, আর যার কাছে আল্লাহর ভয় নাই তার সাথে মন্দার কিও
নাই।
তো এই জন্য আমি আপনি যে যেখানে আছি
জি
দেখো সিন্ডিকেট না পান মানুষ মানুষকে অযত্ন অনর্থক হয়রানি না করি। দেখেন ওই ব্যক্তি কামিয়াব যার হাত থেকে মুখ থেকে অফর মুসলমান
নিরাপদ
নিরাপদ। দেখেন আপনি গুলি মারেন নাকি কিন্তু কলমের আগায় গুলি চাইতে বেশি দূর ফেলা দিচ্ছেন, কলমের আগা আছে না ভাই
জি জি খোঁচা
কুচা। আপনি গুলি মারেন নাই ঠিক কিন্তু আপনি এমন তাকে ফেরকার মধ্যে ফেলা দিছ এই ঘুরতে ঘুরতে শেষ
জি।
ভাই একজন মানুষ দুই মানুষ যখন মুসিবত কোনো আপনি মধ্যস্থ হইয়ে তাদেরকে মীমাংসা করে দাও, আসানি করে দাও, তাদের কাজটা সমাধা করে দাও না ইয়ার না, বলে এরা যত ফিটনায় বাঁচবে তত আমার ফকেটে লাভ। এটা হচ্ছে বর্তমান
আমার অনেক র্যাঙ্কও বাড়বে,
অনেক মানুষের কুঅভ্যাস
আছে।
সেই কুঅভ্যাসগুলো পরিহার করি। আমি তো বলবো অপরের দুঃখে দুঃখী হওয়ার জন্য মদকে স্মরণ করি, মদ মৃত্যু। দেখেন আপনি যতই কিছু করেন না কেন এগুলো আপনার সঙ্গী নেই কিন্তু আমলটা কবরের সঙ্গী। আপনি হয়তো মানুষকে ঠগাইছেন ব্যাংক ব্যালেন্স বানাইছেন, আপনার ব্যাংক ব্যালেন্স দুনিয়াতেই গেছে কিন্তু আপনি ঠগানো আমল নিয়ে কোথায় গেছেন
কবর,
তখন আপনার কী হবে। সেজন্য মানুষের উপকার নিয়ে কবরে যায়, মানুষকে উপকার করে কবরে যায়, মানুষের সেবা করে কবরে যায়, কথা দিয়ে তাকে উপকার করে কবরে যায়, অর্থ দিয়ে উপকার করে কবরে যায়, চিন্তা ভাবনা ভালো বুদ্ধি দিয়ে কবরে যায়। অর্থাৎ আমি এমন যাই যেন আমার কেউ না বলে লোকটা বাড়া বড়
খারাপ ছিল,
মানে শুধু লাগাই দিত নিজের দান্দা করতো না, লোকে এমন বলুক লোকটা নিজে নাকি অপরকে খাওয়াতো, লোকটা নিজের আরাম চিন্তা না করে অপরের আরামে চিন্তা করতো, তার দরবারে তার করে যখনও যাও না কেন সে কাউকে কুপরামর্শ দিত না, শুধু সমাধান করে দিত সুন্দরভাবে, কারো ফককে দিত না। আজকে তো অনেক তো আছে বিচারক টাকা খাইয়া ফককে হয়ে যায়, তো নাগুলা না করি দেখো আল্লাহর কাছে সবাইকে জবাব দিতে হবে। তো অপরের দুঃখে ব্যতীত হই, সবাইকে বুকে রাখাই, মানে ওই সাগরের মতো, আপনি দেখবেন সাগরের মিশাল দুনিয়া সমস্ত আবর্জনা সাগরে যায়, কালো পানি, ময়লা পানি, দূষিত পানি, কিন্তু সাগর সবগুলাকে নীল করে দেয়। তুই ময়লা তোর আমি রাখতাম না এইভাবে আলেক করে না। তো সাগর উত্তম না মানুষত্ব?
মানুষত্ব
সাগরও সৃষ্টি, মানুষও সৃষ্টি,
বরাবর
দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তো মানুষের অন্তরটা সাগরের চাইতে আরো এমন হওয়া চাই, সমস্ত দুর্গন্ধকে ক্লিয়ার করে দেওয়া, সবাইকে বুকে নেওয়া, সবাইকে উজাড় করে দেওয়া, এমন দেওয়া যেন সবাই আমার থেকে কষ্ট পরিবর্তে সুখটা যেন অনুভব করে, তাহলে লাভ কী হবে? ইনশাআল্লাহ মানব সেবা এই কাজটা আমি যত করব আল্লাহ তাআলা আমার পরকাল তাকে তত আসান করে দেবে,
আসান করে দেবে,
তত আসান করে দেবে ইনশাআল্লাহ।
মারহাবা আমাদের চেয়ে দর্শকবৃন্দ, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যে পোস্ট দান করেছেন এটা অনেক বড় একটা নেয়ামত, এটাকে আমরা মানবের ফায়দার জন্য মানুষের তরে আমরা বিলিয়ে দেই। আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, এটা নিজের জন্য তো আমি খরচ করছি, আমার পাশের ভাইয়ের জন্য আমি খরচ করি। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, সেই মেধা দিয়ে আমার পরিবার সাথে সাথে আমার সমাজে যারা রয়েছেন, যারা আমার কাছে আসছেন শরণাপন্ন হচ্ছেন, তাদেরকে আমি সেই মেধার সুবাস ছড়িয়ে দেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এমন জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় মানুষ আমাকে আজীবন স্মরণ করবেন। অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষ আজকে তাদেরকে স্মরণ করছে না, আর স্মরণ করছে তো খারাপ হিসাবে স্মরণ করছে। কিন্তু আমি আপনি যদি চলে যাই ইনশাআল্লাহ আমার ভালো কাজের কারণে কেয়ামত পর্যন্ত মানুষ আমাদেরকে স্মরণ করতে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে বিচারকের পদমর্যাদায় ভূষিত করেছেন, আপনি আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে আপনি নিজের উপর প্রতিষ্ঠিত করেন, নিজে ওনাকে ফলো করেন, তো ইনশাআল্লাহ আজ ওজন আমার দ্বারা কোনো জুলুম প্রশ্রয় পাবে না, আমার দ্বারা কোনো অভাবই সে মুখ ফিরিয়ে যাবে না, সে অবশ্যই সঠিক বিচার পাবে। আমি প্রশাসনের ক্ষেত্রে আছি, প্রশাসনের মধ্যে আছি, আমি পারি দুই সমাজের মাঝে আমি একটা সমাধান করে দিতে, দুই মুসলমানের মাঝে, দুই মানুষের মাঝে আমি একটা বিরোধ যেটা রয়েছে সেটাকে দূর করতে পারি। কেন টাকা কয়দিনের, টাকা তো ফুরিয়ে যাবে, কিন্তু আমাকেও তো একদিন দুনিয়া থেকে যেতে হবে, চিন্তা করা দরকার। মানুষ তখন কি বলবে যে দুনিয়া একজন নাপাক মানুষ থেকে পাক হয়েছে, এটা বলবে না আজকে দুনিয়া কান্না করছে একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা একটু স্মরণ করি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে নিজের মউতকে বেশি বেশি স্মরণ করার তৌফিক নসিব করুন, এবং আমাদেরকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অপরের কষ্টকে উপলব্ধি করার একটু জেহেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এদিকে আমাদের মন মানুষ থেকে ফিরিয়ে দিন, যে যাচ্ছি আমরা আরফাত হুজুরের কাছে কিছু আরও মাদানী ফুল নেওয়ার জন্য।
জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে আমাদের জীবনে আমাদের প্রতিটি ক্ষেত্রে
জি
যেন আমরা আল্লাহ তাআলাকে ভুলে না যাই
জি,
এবং কাল হাশরের ময়দানে যে আমাদেরকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে
জি,
এদিকে যেন ভুলে না যাই, এই জন্যে অনেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা বাণী আমাদেরকে দিয়েছেন। একটি হাদিসে পাকে এভাবে আসছে যে সাক্কা সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন, যে তোমরা প্রত্যেকে দায়িত্ববান, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কাল হাশরের ময়দানে তোমাদের অধীনে যারা রয়েছে তাদের সম্পর্কে। এরপর ফাল ইমামুল্লাযি আলা আন-নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম অর্থাৎ যারা নেতা রয়েছে, এই যে আমার পোস্ট এক এক ব্যক্তি, তো যে ব্যক্তি যেখানে পোস্ট রয়েছে তার অধীনে যারা রয়েছে তাদের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে
জি।
এভাবে ওয়ার রাজুল রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এভাবে প্রত্যেক পুরুষ ব্যক্তি যারা তাদের যে পরিবার পরিজন এর মধ্যে যারা সদস্য রয়েছে এদের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। এভাবে পলমার অত রাইয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি, এভাবে যারা মহিলা রয়েছে তার দায়িত্বে যারা রয়েছে অর্থাৎ তার ঘরের, তার এই স্বামীর যে সম্পদ রয়েছে, তার সন্তান সন্তান রয়েছে, এদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তো এভাবে আমরা যদি দেখি এ হাদিসে পাকের মধ্যে আরও এসেছে অবশ্যই, তো আমি এক কথায় এটা বোঝাতে চাচ্ছি
আমরা যে যে পোস্টে রয়েছি, আমরা যে যেখানে রয়েছি না কেন, আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমার অধীনে যারা রয়েছে, যে হতে পারে আপনি যে কামাল ভাই বলেছেন যারা হসপিটালে ক্লিনিকে রয়েছে তাদের অধীনে কিন্তু অনেক ডাক্তার থাকে, অনেক নার্স থাকে, অনেক ব্যক্তি থাকে, আবার ডাক্তারদের অধীনে অনেক রোগী থাকে। এভাবে যারা আপনার কোর্ট কাছারি ইত্যাদি যেখানে হয় সেখানের মধ্যে কিন্তু এক একজনের অধীনে অনেক একেবারে শত শত ব্যক্তি থাকে।
জি জি।
এভাবে যদি আমরা দেখি প্রত্যেকেই আমরা আপন আপন জায়গাকে আল্লাহ তাআলা যাকে যেটা মর্যাদা দান করেছেন, যাকে যেই দায়িত্ব দান করেছেন, আমাদের অধীনে যারা রয়েছে এরা কি আমার কারণে কষ্টে রয়েছে না আমার কারণে তারা কি সুখী আছে,
খবরাখবর রাখা দরকার,
যেটা খবরাখবর রাখা দরকার এটাকে আমি রাখছি কিনা।
জি।
যদি এটা হয় যে আমার কারণে তারা সবাই তাদের হক যেটা সেটা পাচ্ছে, আমার কারণে তারা কষ্ট পাচ্ছে না, যে মুসলমানদের তাদের প্রয়োজন যেটা আমি সেটা আমি পূর্ণ করতেছি, তাহলে কাল হাশরের ময়দানে আপনি তো অবশ্যই ছাড় পাবেন। কিন্তু যদি তাদের হক যথাযথ আদায় করা না হয়, আর কাল হাশরের ময়দানে যে বলা হচ্ছে প্রত্যেককে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, সেই দিন আমরা কি জবাব দিই?
আপনার কথায় একটা ঘটনা পেট্রিকের কথা মনে পড়ে
গেছে। কারণে
বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কিছু লোক লাগছে যে শ্রমিকদের গালি দিয়ে প্রহার করে কাজে লাগানোর জন্য।
আচ্ছা,
লোক নিয়ে নিয়েছে যে এই কারণ কোথায় আছি আমরা?
জি, মালিক তো ভালো থাকবে,
কিন্তু কিছু লোক দিছে যে তোমরা কাজ করবে না, তোমরা শুধু এদেরকে রাখাল যেভাবে ছাগলকে ফিটাই
কথা দিয়ে হোক, টেনশনে
তুমি কাজ আদায় করো। এটাই যদি হয় আমরা কোথায় যাবো? দেখেন, আমি করি নাই অপরাধ, কিন্তু আমার ইশারায় যে অপরাধটা হচ্ছে তার জবাবকে আমাকে দিতে হবে না? আমি অপরাধ করি নাই, কিন্তু আমার অর্থ দিয়ে যে অপরাধটা হচ্ছে, আমার বুদ্ধি দিয়ে যে অপরাধটা হচ্ছে, এর অপরাধ থেকে তো আমি বাঁচব না। দেখেন, এই জন্য আমি তো বলবো সবার জন্য, আমার জন্য, সবার জন্য, আমরা যে যেখানে আসি, যেমন একজন চাকর এসে বলতেছে স্যার আজকে আমি অসুস্থ, স্যার যদি বলে হালি তুমি তুমি শুধু অসুস্থ
মানুষ
বছরে কয়বার হোক,
যে
আচ্ছা স্যারেরও তো কিছু স্যার আছে প্রতিটি ডিপার্টমেন্টে, আপনি যদি যখন বলছেন স্যার আমি অসুস্থ, আপনার স্যার যদি আপনার সাথে এরকম বিহেভটা করে
আপনার কেমন লাগতো?
এই জন্য অপরের কষ্টটা বুঝি
আমি,
অপরের কষ্টটা বুঝি। দেখেন, একজন মানুষ আরেকজন মানুষকে যখন সহানুভূতি দয়ার নজরে দেখবে, তখন একে অপরের মধ্যে বিদ্বেষ না, হিংসা না, ভাতৃত্ব মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আপনাকে গালি দেওয়ার দরকার নাই, ওই অটোমেটিক কাজ করবে। ইয়ার দেখো, বিশ্ব জয়, দুনিয়া জয়, মক্কা বিজয় ভালোবাসা দিয়ে হয়েছে। এখানে রক্ত নাই, অস্ত্র নাই, মারামারি নাই। আমার নবীকে এত নির্যাতন করছে এরা, আমার নবী বলছে আমি তোমাদের সবাইকে সাধারণ করলাম, স্বাভাবিক অপরের দুঃখে যখন আমি ব্যথিত হব না, সাথে সাথে তার মনটাও জয় হয়ে যাবে। আমার দুঃখে সঙ্গ দিছে, বিপদে সঙ্গ দিয়েছে, অর্থ দিয়ে বা বুদ্ধি দিয়ে যেভাবে হোক, এর জন্য সবার উচিত, সব ক্ষেত্রে উচিত লোকদেরকে মূল্যায়ন করা।
মূল্যায়ন করা ইন্ডাস্ট্রি বা অনেক ওখানে মালিক অর্থাৎ এভাবে দেখেছে, হতে পারে আমাদের জানা নেই, কিন্তু এরকম হতে পারে অনেক ইন্ডাস্ট্রির মালিক এভাবে রয়েছে যে তাদের এমপ্লয় যারা রয়েছে, তাদের কর্মচারী যারা রয়েছে, তাদের সাথে যেন কোনো খারাপ ব্যবহার না হয়, সবসময় সুন্দর ব্যবহার হয়, তারা যেন সুন্দরভাবে সব কিছু করতে পারে, অর্থাৎ এদের খেয়াল দেখভাল দেখাশোনা এগুলো করার জন্য তারা মানুষ রেখেছে, এরকমও কিন্তু হতে পারে।
ভালো মানুষ
যদি দেখা যায় খামাল ভাই, যদি এরকম আপনার কোম্পানি যারা এভাবে রেখেছে, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে কষ্ট দিয়ে আদায় করার জন্য এরকম ব্যক্তি রাখা হয়েছে, আবার ওই ইন্ডাস্ট্রি যেখানে তাদের দেখাশোনা করার জন্যে, তাদের সুন্দরভাবে উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের থেকে কাজ আদায় করার জন্যে মানুষ রেখেছে, এবার যদি দুইটা ইন্ডাস্ট্রি দেখা যায় 100% এখানে সুফল আসবে। কিন্তু যেই ইন্ডাস্ট্রিতে আপনার ভদ্র ব্যবহার করে সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনার কাজ আদায় করতেছে, সেটার ফলাফল ভালো আসবে। কারণটা কি? কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রির এমপ্লয়িরা কর্মচারীরা তার মালিকের উপর সন্তুষ্ট, তারা কিন্তু কাজ করবে খুব আনন্দ সহকারে এবং কাজ করবে মহব্বত নিয়ে, তখন কাজের মধ্যে ডিস্টার্ব করবে না। আর আর যারা মালিকের উপর অসন্তুষ্ট, এরা যদিও বা কাজ করবে তাড়াতাড়ি করে দিবে, তাড়াতাড়ি করে দিবে, সব কিছু তাড়াতাড়ি বুঝে দিবে, কিন্তু সেই ব্যবসাটা বেশি দিন টিকবে না, কারণ কি সেই কাজের মধ্যে ফাঁকি থাকবে, সেই কাজের মধ্যে ডিস্টার্ব থাকবে।
জি,
আর যদিও ডিস্টার্ব না থাকে, একজন মুসলমানকে কষ্ট দিয়ে আপনি যে কাজ নিচ্ছেন এটা তো আপনি মহব্বত দিয়ে নিতে পারতেন। আপনি ঠিক আছে ওকে টাকা দিচ্ছেন, তো সেই টাকা দিয়ে দিয়ে ওর থেকে কাজ আদায় করা এটার পর্যন্ত আপনার হক আছে, কিন্তু একে কষ্ট দেওয়ার হক তো আপনার নেই, আপনি যে একে কষ্ট দিচ্ছেন, তো এটার কারণে কি আপনার হিসাব হবে না? অবশ্যই হবে, কাল হাসরের মধ্যে এটা কষ্ট করা হবে, তখন কি করবেন আপনি?
হায় আল্লাহ, আল্লাহ কামাল ভাই, উন্নত বিশ্বের দেশের নাম নিচ্ছে না, তারা একটা পলিসি অ্যাপ্লাই করেছে যে দেখি আমরা আমাদের কর্মচারীদেরকে একটু ছুটি বাড়িয়ে দেয়, সপ্তাহে ছুটি সরকারিভাবে 2 দিন, তারা 3 দিন করে দিল, 3 দিন ছুটি আপনার ফুল পেমেন্ট পাবেন, আর বাকি 4 দিন উনি তো কোম্পানির কাজ করে দেবেন। দেখা যাচ্ছে বাকি 4 দিনে যে কাজ করে দিয়েছে 1 মাসে, সেটা গত মাসের তুলনায় অনেক বেশি, কাজটাও কিন্তু প্রপার হয়েছে, তারা খুশি মনে কাজ করেছে, একদিন ছুটি বেশি দিয়েছে আমাদের।
স্বাভাবিক, আপনি যদি তো মানুষকে ফেসিলিটি দেন, সুযোগ দেন, সে আপনার জন্য জান দেবে,
জান দেবে। জি,
এটা তো দুনিয়ার উসুল।
অপরের দুঃখকে আমরা উপলব্ধি করি না,
অপরের দুঃখে সঙ্গ দিই। দেখেন আমাদের দেশে একটা ফাওয়াদ বাক্য আছে না, যাই যে যার নুন খায়
তার গুণ গায়,
যে যার লবণ খায় তার গুণ গায়। আমরা এমন হই না ভাই,
জি,
অপরের দুঃখটা সে নিজে অ্যাকসেপ্ট করি, আর যদি বলি না তখন কি হবে, দুইটা মনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। সেজন্য কাউকে সন্দেহ তো দূরের কথা, সন্দেহজনক কত তার সাথে না বলি না, কারণ কথাটা এমন একটা জিনিস যেটা মানুষ কখনো ভুলে না। আপনি কখনো কাউকে কথা দিয়ে কিছু বলছেন না এই মনে রাখবে, বলে না ওই এমন। এই জন্য আমরা সবার সাথে
সমান,
সর্বক্ষেত্রে সবার দুঃখে ব্যতীত হই, দুশ্মনও যদি হয় না তাকে সম্মান জানা, কি হবে দুশ্মনী দূর হয়ে যাবে, দুশ্মন যদি অভাব পড়ছে না, এরকম অনেক ঘটনা আছে, অ্যাভেলেবেল ঘটনা।
জি,
আল্লাহওয়ালাদের সাহাবায়ে কেরামদের বিপদের সময় এগিয়ে গেছে, দুশ্মনী হতম গেছে,
সুবহানাল্লাহ।
কারণ আপনি যখন সেবার নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে যাবেন না, আল্লাহ তাআলা আপনার ওর মধ্যে যে দূরত্ব এটা দূর করে বন্ধুত্বের মধ্যে কি করে দেবে, রূপান্তরিত করে দেবে। এই জন্য কি বলবো, কেমনে বলতাম, কিভাবে বুঝাই
আপনার, এটা আপনি যখন বললেন একটা জিনিস স্মরণে এসে গিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ও মুসলিমকে এভাবে তরবারি দিয়ে, অর্থাৎ সে তাকে যখন মারতে চেয়েছিল, তো তখন সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে তুতু নিক্ষেপ করে দিল। এখন সে যখন এটা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে চলে আসলো। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, সে ব্যক্তি অবাক হয়ে গেল, এটা কীরকম কথা যে আমাকে চাইলে তিনি মেরে ফেলতে পারতেন, আমাকে চাইলে তিনি মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি আমাকে ছেড়ে দিলেন কেন, ঘটনা কি? তো এরপর তিনি জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট যে আপনি আমাকে ছেড়ে দিলেন কেন, অথচ আপনার তো আরও রাগ আসার কথা, আমাকে আরও বেশি মারার কথা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, উনি জবাব দিলেন যে আমি প্রথম যখন তোমাকে তলোয়ার তুলেছি তখন হচ্ছে ইসলামের স্বার্থে, আল্লাহ তাআলার স্বার্থে, আল্লাহ তাআলার সন্তুষ্টির স্বার্থে, আর যখন তুমি থুতু নিক্ষেপ করেছ তো তখন আমার একটু করে
রাগ
চলে আসছে, তো আমি যদি এরপরে আমি যদি ব্যবহার করি তোমার উপর তলোয়ার, যে আমার রাগের কারণে তোমাকে মেরেছি, যেন এটা না হয়, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে যেন আমার নিজের জাত না আসে, এটার কারণে আমি তোমাকে কি ছেড়ে দিলাম। এটা যখন সেই ব্যক্তি শুনলো, এত সুন্দর ইসলাম, আল্লাহ আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে এত খেয়াল রাখা হয়, তখন সেই ব্যক্তি মুসলমান হয়ে গেল।
ইসলাম তো সত্যি সুন্দর, ইসলামের সাথে সুন্দর আর কি আছে,
আলহামদুলিল্লাহ।
দেখেন এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর হক ইসলাম যেভাবে শিখাইছে, কোথায় হইবা বলেন, কোথায় হইবা? এক মুসলমান আরেক মুসলমানের প্রতি যে আন্তরিকতা, যে ইসলাম শিখাইছে, আর কোথায় পাইবা? মুসলমান যে সবাইকে নামাজের মাধ্যমে যেমন ধারায় জামাতে ধনী গরিব পরিচয়লা সবাইকে এক করে দিয়েছে, এটা কোথায় পাইবা?
জি মাশাআল্লাহ,
আল্লাহর দরবারে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছে, এটা কোথায় পাইবা? এই জন্য আমি আপনি মুসলমান, কি মুখে থাকব কাজে কি থাকব না। দেখেন এককালের মুসলমান বর্তমানের মুসলমান ব্যবসায়ের মধ্যে ফরক আছে
যে
এককালের মুসলমান এমন ছিল অপরের দুঃখে ব্যতীত নিজে ব্যবসা করছে, দোকানদার অনেক আরাফাত ভাইয়ের দোকানে ব্যবসা যায় নাই, সকাল ধরে কাস্টমারও যায় নাই, আলমগীর আইসে আমার দরবারে বাবা আর একজন ব্যবসায়ী ও বলতেছে ভাই আজকে আমি অনেক মাল কিনছি ব্যবসা করছি এই মালটা আমার ওই ভাইয়ের দোকানে আছে,
আচ্ছা
আপনি ওতে কাজ ক্রয় করেন।
জি
এই যে অপরের দুঃখ,
জি অপরকে খুশি করা,
অপরের দুঃখ ব্যতীত হওয়া স্বাভাবিক। আজকে যদি আমার যদি আমরা তো বলি বিসমিল্লাহ হয় নাই আজকে, মানে ব্যবসা হয় নাই, যার আজকে ব্যবসা হয়ে যাচ্ছে কেমন ব্যতীত থাকে, আর আজকে দোকানে খরচও তো উঠে নাই। কিন্তু এই কাজে যে বেশি ব্যবসা করছে সে ভাই যদি বলে ওই দোকানে যাও, সেম রেট সেম মাল ওখানে ফাইদা,
জি
আপনাকে কি ফাটাইছে তোমার পাশের দোকানদার ফাটাইছে, এই যে একটা ভ্রাতৃত্ব শুরু হয়ে যাবে ইয়ার। এখন তো বলে না মার্কেটে আমি থাকবো আর কেউ থাকতো না, সবাই ডুবে যা,
জি
দরকার বুত্তুকি দিয়া কম দিয়ে ছেড়ে দেব, সবাই ডুবে যা।
আমি
এটা কেমন ইসলাম, এটা কেমন মুসলমান ইয়ার, মুসলমান তো এমন নিজের কাস্টমারকে অপরের কাছে পাঠিয়ে দেওয়া, মুসলমান তো এমন খারাপ মাল যদি কর্মচারী বলে বিক্রি করে দেয় ওই টাকাটা হবে না আমি নিতাম না, ওটা ওর নামে সৎকার করে দাও ইয়া
মাশাআল্লাহ। এমন ধর্ম কামাল ভাই যেখানে অমুসলিম যারা রয়েছে তাদের একটা বিরাট অংশ আমাদের ধর্মের মধ্যে রয়েছে, ইসলামের শরীয়ত যিনি প্রণয়ন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিধান আমাদেরকে দান করেছেন যে অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয় তার কিন্তু হক
আছে, প্রতিবেশীর হক আছে,
হক আছে। আপনি যেমন খাবেন তার খানার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, আপনি যেমন ফ্যাসিলিটিস ভোগ করবেন তাকেও সেই ফ্যাসিলিটিস দিতে হবে, সাথে সাথে তার আপনি কোনো গীবত নিন্দা করতে পারবেন না, তার উপর কোনো জুলুম করতে পারবেন না। হ্যাঁ সে তার দিনের ক্ষেত্রে যদি তার ধর্ম যেটা সেটার ক্ষেত্রে যদি আপনাকে আহ্বান করে আপনি সেদিকে সাড়া দিবেন না, কিন্তু সে যদি ওখান থেকে
আসে তাকে তো বাধ্য করা যাবে না,
বাধ্য করা যাবে না,
উল্টা তার সেবা করবে,
সেবা করবেন। তো এই যে মানে তাকে প্রলোভন তো না তার খিদমত করা,
জি
এটার কারণে সে মানে যুগে যুগে দেখা গিয়েছে তারা আমাদের প্রতি আকৃষ্ট,
মুসলমান
আমাদের প্রতি মানে আল্লাহ তাআলার প্রতি, সে তো আল্লাহ তাআলারই বান্দা না, তো আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কামাল ভাই যখন আমার অস্তিত্ব দুনিয়াতে আসে নাই,
আপনার কথা এখন মনে পড়েছে 22 বস্তা মিরাহমদুল্লাহর ঘটনা,
জি
নিজের ঘরতে কিছু নাই মনে করে আরেকজন বিধর্মী ঘরে বাচ্চা কাঁদতেছে অন্ধকার, দেখো 22 বস আল্লাহর অলিরা দিল কিন্তু অপরের উপকারে ব্যতীত
ব্যতীত
একটা চেরাক নিজের ঘরে, কিন্তু ও বিধর্মীর ঘরে চেরাক
নাই,
তো বাচ্চা কাঁদতেছে অন্ধকারের কারণে, স্বাভাবিক বাচ্চার অন্ধকারে ভয় পায়, তো যখন জানলো বাচ্চাটা অন্ধকারের জন্য কি কান্না করতেছে,
জি
আসো তো দেখেন চেরাক কার ঘরে দরকার নাই, রাতে সবার ঘরে দরকার, একটাই চেরাক,
জি
এখন ইনি যদি দিয়ে দিনার ঘরটা কি হয়ে যাবে
অন্ধকার হয়ে যাচ্ছে,
কিন্তু অপরের কষ্টে ব্যতীত হওয়া আল্লাহর ওলি থেকে শিখো, বুঝতে থেকে শিখো, নিজের ঘরকে অন্ধকার রাখলেন অপরের ঘরকে আলোকিত করে
দিলেন,
লাভ ওদের লাভ কি, এটা চেরাগ নয়, এটা আমাকে কনভার্টের জন্য দাওয়াত দিয়ে,
সুবহানাল্লাহ,
যেই ধর্ম এমন নিজে কষ্ট ভোগ করে অপরকে আরাম দেয়,
জি
এই ধর্মের তো কনভার্ট হওয়া ছাড়া আর কোনো উপায়
উপায় নেই,
এটা সাথে তো বেস্ট আর কোনো ধর্মেই নাই,
সুবহানাল্লাহ,
প্রতিবেশী তো অনেকেই ছিল কেউ তো এরকম বিহেভ করে নাই,
জি
তো ইসলাম শিখায় অপরের দুঃখে সঙ্গ দেওয়া ব্যতীত হওয়া, তো অলি আল্লাহদের জিন্দেগি সাহাবায়ে কেরামদের জিন্দেগি আল্লাহওয়ালাদের জিন্দেগি আর মদিনাওয়ালার 63 বছরের জিন্দেগি যদি আমরা ফলো করি ইনশাআল্লাহ, আমার তো মনে হয় আমাদের এলাকায় কেউ কষ্ট দেখেন
কষ্টে থাকবে না,
টাকা পয়সা তাক না থাকে দণ্ড ব্যাপার, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনের কমি হবে না,
কমে হবে না, সুবহানাল্লাহ। আবার এক্ষেত্রে এতই উদার না হওয়া কামাল ভাই, এক্ষেত্রে আপনি একটু বলবেন যে আমরা অপর মানে বিধর্মীর প্রতি মুসলিম প্রতিবেশীর প্রতি এতই উদার হয়ে গিয়েছে যে মানুষ এসে এটা বুঝতে পারে না যে কোনটা মুসলমানের ঘর কোনটা অমুসলিমের ঘর, এখন বলছে এটা আমাদের উৎসব, তাদের উৎসব যেটা সেটা আমাদের উৎসব, ওখানে আমি যাচ্ছি খাচ্ছি তাদেরটাকেও আমরা আমাদের ধর্মীয় মানে পরিচয়ে আমরা পরিচয় দিচ্ছি, তাকেও ভাই বলছি, এবং সে তার ধর্মীয় অনুভূতি যেভাবে প্রকাশ করছে, আমি বলছি এটা আমার উৎসব, আমিও সেটা প্রকাশ করছি।
আরেকটাই দেখো না,
জি
ইসলামের ভিতর পরিপূর্ণ কি হয়ে যাও, প্রবেশ করো, দাখিল হয়ে যাও। দেখো বাবা, ওর দেখো একজন মানুষের সাথে তিনটা হক থাকে, একটা হচ্ছে আত্মীয়তার হক, একটা হচ্ছে দীনী হক মুসলমানের হক, একটা হচ্ছে প্রতিবেশীর
হক।
তো ওর সাথে আমার প্রতিবেশীর হক আদায় হবে, ঠিক আছে, ওর সুখ দুঃখ আমি যদি এবিলিটি রাখি আমি এগিয়ে যাবো। তার মানে এটা না যে জিনিসটা আমার শরীয়ত অনুমতি দেয় না এই জিনিসে আমি অংশগ্রহণ করতে পারবো না, এটা আমাকে বুঝতে হবে। এই সুদ্বুদ জ্ঞানটা দেখেন ইসলাম তো শিখায়।
এখানে কামাল ভাই আসলে যেটা বাস্তব কথা, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান অর্জন না করার কারণে মানুষ কিন্তু এটা আর পার্থক্য করতে পারে না যে কোন জিনিসটা আমাকে গ্রহণ করা উচিত আর কোন জিনিসটা থেকে আমাকে বাঁচা উচিত। এটা কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদার বিষয়ে যেভাবে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, তদ্রূপ আমাদের ঈমানকে বাঁচানোর জন্যে যে বিষয়গুলো আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, যে বিষয়গুলোর কারণে আমরা আমাদের এই মহান নিয়ামত, ঈমানের মতো নিয়ামতকে আমরা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে, সেই বিষয়গুলো থেকে বাঁচতে কীভাবে হয়, সেগুলো থেকে কী কী থেকে বাঁচা দরকার, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের এই জ্ঞানগুলো অর্জন করা উচিত। এটা আমাদের উপর কিন্তু ফরজ।
বরাবর।
আর যদি আমরা যদি এটাতে অবহেলা করি, আমরা একজন মুসলমান কিন্তু আমরা এই জ্ঞানগুলো অর্জন করছি না যেগুলো আমাদের উপর ফরজ, তাহলে কী হবে, আল্লাহ না করুক শয়তানের কুমন্ত্রণে পড়তে পড়তে আস্তে 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 আপনার এরকম হতে পারে, শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে যেতে পারে,
যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাই আমাদের আসলে মৌলিক জ্ঞান যেগুলো রয়েছে সেগুলো আগে অর্জন করা দরকার। আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছেন, তাকেও সৃষ্টি করেছেন, মালিক তো একটাই। সেই আল্লাহ তাআলা আমাকে হুকুম দিচ্ছেন তুমি এটা, তোমার সীমানা হচ্ছে এটা, এটার মধ্যে তুমি থাকবা, না হয় তুমি শয়তানের পাকড়াও হতে পারো। তাই আল্লাহ তাআলা যতটুকু আমাকে বলেছেন ততটুকু আমি করব। কামাল ভাই, অনেকে বলে মানবতা হচ্ছে অনেক প্রথমে, মনুষ্যত্ব প্রথমে, ধর্ম পরে। আমি বলবো কামাল ভাই, ধর্ম আগে, ধর্ম বলতে
দেখো
আমি মুসলমান আগে, কারণ যখন আমি আপনি দুনিয়াতে আসেন তখন আমাকে তো মানুষ বলে নাই, যখন আমি রক্তপিণ্ডে ছিলাম বা বাবার পৃষ্ঠে ছিলাম তখন তো আমাকে মানুষ বলে না, তখন তো একটা যে পদার্থ সেটাই বলে। আমি যখন রুহের জগতে ছিলাম, যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, আমি এখানে আসি নাই, তখন আল্লাহ তাআলা আমার রুহকে সৃষ্টি করেছেন, আমাকে একত্রিত করেছেন প্রত্যেক রুহকে, তখন বলেছেন বলো আমি কে, আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা সবাই বলছি জি আপনি প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। তো আল্লাহকে মানা, তসলিম করা, এটা মুসলমান।
আমার মুসলমান হওয়ার আগে আমি মেনে নিয়েছি,
আমি মুসলমান। তো মুসলমানের বিধিনিষেধ সবার আগে মনুষ্যত্ব পরে। ইসলাম আমাকে মনুষ্যত্ব শিখিয়েছেন, তাই মনুষ্যত্ববোধ মুসলমান হয়ে দেখি, মানুষ হয়ে ইসলামকে না দেখি, আগে মুসলমান হয়ে মনুষ্যত্ববোধকে দেখি। ইসলাম আমাকে অনেক সুন্দর মনুষ্যত্ববোধ শিখিয়েছে।
এখানে এটাকে এভাবে নিজে বা যাহারা
জি
প্রথমে ধর্মকে বাদ দিয়ে মানবতাকে নিয়ে সেই তো অ্যাক্সিডেন্ট করবে, গ্যারান্টি
গ্যারান্টি।
কারণ মানবতার সেবার সবচাইতে উত্তম আদর্শ ইসলাম
শিক্ষা দিয়েছে,
কিভাবে সেবা করবা এটা আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছে। তো আমি যদি ওই দেখেন হায়াত নবী, জিন্দা নবী, যে নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে, যে নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ
আল্লাহ তাআলা,
তো আমার সংকীর্ণ জ্ঞান দিয়ে সেবাটা কিভাবে হবে না হবে এটা নির্ণয় করা মানে বোকামি।
বোকামি।
তো আমরা ইসলাম,
ইসলাম
মুসলমান, আমি আমার ধর্মকে সবার আগে রাখি, তারপর ধর্মের বিধিনিষেধ অনুযায়ী মানব সেবাই এনার্জি অর্থ জ্ঞান বিহাই করি, দেখবেন কি হবে জানেন, সুন্দর সমাজ হবে। কারণ যেখানে আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক জীবন গড়া হয়, চলা হয়, ওখানে আল্লাহর রহমত নাজিল, সেখানে আল্লাহর রহমত।
আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। তো এখানের মধ্যে আমরা যদি একটু দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়, তো তখন কী পরিস্থিতি ছিল? মানবতা তো বিলকুল একেবারে দুনিয়া থেকে উদাও, একেবারে নাই এরকম পরিস্থিতি।
আমাদেরকে সেটা শিখার আসলে প্রথম মৌলিক জ্ঞান অর্জন করার ইসলামী ধর্মীয় জ্ঞান তৌফিক নসিব করুন। ভালো সঙ্গ নেওয়ার জন্য দাওয়াত ইসলামীকে আমরা কাছে থেকে দেখে ইনশাআল্লাহ অপরের দুঃখকে আমরা খুব কাছ থেকে উপলব্ধি করার সুযোগ পাবো। আসলে সময় খুব সংক্ষিপ্ত সংকীর্ণ হওয়ার কারণে ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমাদের সাথে থাকুন, হৃদয়ের প্রশান্তি নসিব হওয়ার জন্যে হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠান মাদিনী চ্যানেলে দেখতে থাকুন। আজ এই পর্যন্তই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মন মুগ্ধ কর হৃদয়ের প্রশান্ত।